পঁচিশে সেপ্টেম্বর ২০১৯ তর্জমান কাবিরার বিল্লাম শেখ উল হাদিস শেখ উল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের খলাফায়ে কেরামের খুসুসি তরবিয়তে ইজতেমায় হযরত আলা দামত বরকাতুহুমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান শাহ তার ভবনের আন্ডারগ্রাউন্ড জামিয়া হাকিমুল উম্মত হযরত থানবীনগর আড়াকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। হযরত আলা দামত বরকাতুহুম স্টেজে পৌঁছার পর জোহরের পূর্বে এবং বা জোহর আপ্যায়ন শেষে বয়ান করেন। তিনবারের বয়ান একত্রে পেশ করা হল। স্টেজে পৌঁছার কিছুক্ষণ পর
বড় বেশি আফসোসের বিষয় যে মানুষ কোন কামেল আল্লাহওয়ালার কাছে গিয়ে নিজের তরবিয়ত করায় না। যেভাবে নিজের তবিয়ত জজবা মেজাজ ওগুলো দিয়ে ইসলাম পেশ করে, এটাই বড় পেরেশানি এবং ক্ষতির কারণ হয়। দিন বুঝতে হয় আকাবের উম্মতের থেকে এবং দিনকে পেশ করতে হয় আকাবের উম্মতের রঙে, তখন দিন সুসংরক্ষিত থাকে, নিখুঁত থাকে, নিরাপদ থাকে। যখন নিজের ব্যক্তিগত জজবা এগুলোকে সামিল করা হয় তখন ক্ষতি হয়। এ কি কথা এটা, বা এটা খুশি নেবাজার, এটা কোনো কতল, বড় আফসোসের বিষয়। মানে একটা বক্তা মার্কা মেজাজ বানায় নেওয়া, এটা কি, এটা কোনোভাবে এরকম করা চাই না। এক জায়গায় আমি গেছি, আমার গাড়ি গিয়ে ওখানে থামল, সে বড় সম্মেলন, যিনি বয়ান করতেছেন তারপরে আমার বয়ান। আমি ওখানে আমার গাড়ি থামল, এমন সময় দেখলাম কি ওই হুজুর বলতেছেন বয়ান ভালো করেন, কোরআন সুন্নার আলোকেই বয়ান করেন, বলেন যে সবাই আল্লাহ করু বলে জোর চিৎকার দিয়ে দাঁড়ায় যান। দাঁড়ায় গেছে সব মানুষ, আবার একসঙ্গে সবাই আগে আসেন, এখন জায়গা বানাইতেছে, তো সবাই আগে আসেন, এখন সবাই বসে যান। যাই হোক, আমার ভীষণ কষ্ট হল। এটা কোন তরিকা, দিনের কোন সমজ নাই, অথচ দিন প্রচারে ব্যস্ত হয়ে গেছি, পাগল হয়ে গেছি। পরে আমি যখন একসাথে খানা খাইতে বসলাম মাহফিলের পরে, আমি বললাম মাওলানা এই যে এতগুলো লোককে খাড়া করালেন কেন, কি কারণে, এর মধ্যে কোন শেখুল হাদিস, কোন মুফতি সাহেব, কোন প্রধান মুফতি, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কোন ডিসি সাহেব, কোন ওসি সাহেব, হ্যাঁ না, এমনকি কোন এমপি সাহেব, বিশিষ্ট কোন মানুষ তারা বসে থাকতে পারেন, তো তারা কতটা আনইজি ফিল করবেন যে আমাদেরকে এরকম খাড়া লাভ দিয়ে দাঁড়ায় যান আল্লাহ করে বইলা। এ কি ধরনের কথা, এটা কেন করলেন, এটা আমার তো এটা বুঝে আসে নাই, আমি বড় ভুল করে ফেলছি, আমি ওয়াদা করলাম আর করবো না কখনো, কি কথা বুঝতেছেন ভাইয়া, বড় আফসোসের বিষয়। সারা দেশব্যাপী মাহফিলে যাওয়া হয়, যা হয় মাহফিলগুলোর মধ্যে কিছু লোকের দ্বারা, বেশ কিছু লোকের দ্বারা, যারা নিজের কোনো কামেল আল্লাহওয়ালার হাতে তরবিয়ত করায় নেই, বাচনভঙ্গি এমন যে বড় বিপজ্জনক। ঢাকা থেকে এক বড় মরনা সাহেব গেছেন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ভালো মানুষ, ভালো আলেম, বড় কিতাব পড়ান, তো লক্ষ্মীপুর অঞ্চলে এক বিশাল বড় সম্মেলনে এখানে উনি বয়ান করতেছেন, আমি কামরাতে বসা। ওই স্টেজের মধ্যে যিনি সভাপতি, তিনি প্রায় ৪০টার মতো এই বড় বড় এই কলেজের উনি প্রিন্সিপাল এবং পরিচালক, ওই মানুষের এক ভাতিজা এখানে বসে আছেন, অনেক বড় উচ্চশিক্ষিত এবং বড় বেশি সম্মানিত ব্যক্তি, অনেক জ্ঞানী, কিন্তু এই মাওলানা সাহেব এমন ভাষায় কথা বলতেছেন, আক্রমণাত্মক এবং অনেকটা সামাজিক অবস্থান থেকে নিচে নেমে আবার মানে ঘোলাটে করে ফেলছে কথাগুলোকে, একবার অমুকের উপর আঘাত, একবার সরকারের উপর আঘাত, নানান কিছু। এটা কোনো কাজ হল, আলেম দিনের কাজ, আলেম মানে এলেম ওয়ালা, আর এলেম হচ্ছে কোরআন সুন্নার এলেম, তো কোরআন সুন্নার এলেম আমাদের জন্য যথেষ্ট না, আকাবের উম্মতের দিনী তাসি দিনী ব্যাখ্যা আমাদের জন্য যথেষ্ট না, ফের আরেক জায়গা থেকে আমার ধার খয়রাত খয়রাত করতে হবে কিসের জন্য, আমার নিজের থেকে বলতে হবে কেন, কত বড় আফসোসের কথা বলেন। ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু, এগুলো খালি পড়ানোর জন্য না, জীবনে বাস্তবায়ন করার জন্য, কত বড় আফসোসের কথা। সভাপতি সাহেব ওখান থেকে উঠে চলে আসছেন, আমার কামরায় গেলেন, বসলেন, কিছুক্ষণ কথাবার্তা বললেন, পরে আমাকে বললেন যে উনি এমন সব কথা বললেন তা আমি আর বুঝতে পারলাম না, আমি স্টেজ থেকে নেমে আসছি। আমি চাইছিলাম ওনার বয়ান বন্ধ করে দিই, কিন্তু চিন্তা করলাম একজন আলেম মানুষ কষ্ট পাবেন, পরে আমি আর থাকলাম না, আমি চলে আসছি, কি বলবো বলেন। পরে উনি কিছুক্ষণ বসে বললেন যে আমি মাহফিলের পরে আপনি আজকে আপনার সঙ্গে খানা খাবো। আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ, আমি আপনার অপেক্ষায় থাকবো। খুব খুশি হয়েছেন। যাই হোক, এই যে অবস্থা, এটা কেন তরবিয়ত নাই? যা ইচ্ছা বলতে থাকলাম, যা ইচ্ছা বলা না, বলা আল্লাহর জন্য বলা, এটা কোরআন সুন্নার উলুম পেশ করা, কোরআন সুন্নার মারিফকে পেশ করা, কোরআন সুন্নার হিদায়াতকে পেশ করা, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর বন্দাদের ভালাইয়ের জন্য। বাস খায়ের খাইয়ের সাথে, মহব্বতের সাথে, দরদের সাথে বলি, এবং ভাষা সেটা সুন্দর হয়, বিল মাউইজাতিল হাসানা, হিকমতওয়ালা হয়, কথা এরকম হয় যে মানুষের দিলকে আকৃষ্ট করে, মানুষের দিলকে মুতাসির করে। দুশ্মন মনে করে যে ওহো ওহো, আমি তো আগে ভুলেছিলাম, এই মানুষরা তো আমরা যা ভাবছি সেরকম না, অনেক ভালো। যাই হোক, এরকম কিছু ঘটনা বলি মনে পড়লো, তাই খুব হাসি আসলো। কিন্তু এখন এত কিছু আলোচনার সময় তো নাই। আল্লাহ আমাদেরকে মাফ করেন, হেফাজত করেন। আমি আল্লাহর কসম করে বলি, আমাদের উলামায়েদের এক্সিডেন্টের একটাই কারণ, সেটা হলো আকাবের উম্মতের রাস্তা থেকে সরে যাওয়া। যেই আলেম আকাবের উম্মতের তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা উসুল জওয়াবেদ এবং তাদের জীবনের রং এবং ধারা থেকে কোন মাত্রায় বিচ্যুত হয়েছেন, এক্সিডেন্ট হয়ে গেছে অনেক বড়। মৌতুল আলেম মৌতুল আলম, একজন আলেমের দিনের এক্সিডেন্ট সারা পৃথিবীর এক্সিডেন্ট। কথা বুঝতেছেন ভাইয়ারা? হ্যাঁ, এজন্য এইভাবে লাগামহীন ভাবে আমাদের চলা যাবে না, আমাদের কোরআন সুন্নার দ্বারা নিয়ন্ত্রিত থাকতে হবে। আকাবের উম্মতের ব্যাখ্যা বিশ্লেষণ উসুল জওয়াবের দ্বারা আমাদেরকে নিয়ন্ত্রিত থাকতে হবে, বান্দা থাকতে হবে, তখনই আমরা কামিয়াব থাকবো ইনশাআল্লাহ তাআলা। পাবন্দে মোহাব্বত কবি আজাদ নহীঁ হ্যায়, ইস কায়দ কি হ্যায় দিল কোই মিয়াদ নহীঁ হ্যায়। আল্লাহর মোহাব্বতে যারা বান্দা পড়ছে তারা কেউ আজাদ না, আমরা আল্লাহ পাকের হাতে বান্দা, আল্লাহর মর্জির অধীনে আমাদেরকে চলতে হবে, বলতে হবে, করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন।
জোহরের পূর্বে বলেন,
আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা ইবাদিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা الذين آمنوا وكانوا يتقون. قال تعالى الرحمن فاسأل به خبيرا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس به المتقون من كانوا حيث كانوا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الخير مع أكابركم، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জল্ল জালালু আম্মা নওয়ালু আমাদেরকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক নাজাত দান করেন, আউলিয়া সিদ্দিকীন কামিলিনের বেলায়েত মহব্বত এবং খাসিয়ত সেই মর্তবার করবে আজম বেলা ইস্তেকাক আল্লাহ আমাদের সকলকে দান করে, আমাদের আহলু ইয়াল এবং আহবাব সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। আমার ভাইরা, এটা আজকে এখানে হযরতে মুজাহিদিনে কেরামের যে এই মজলিস, কোন রেওয়াজ পালনের জন্য না, সিরফ দিনের জরুরতের তাকাজা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, আমাদের দীন ঈমান সবকিছু আমাদের আকাবিরের রঙে কবুল করে, ফাহমে দীন আকাবির ওয়ালা আল্লাহ আমাদেরকে দান করে, এখলাস মোহাম্মত আকাবির ওয়ালা দান করে, সিদক সফা আকাবির ওয়ালা দান করে, ইত্তেবা শরীয়ত ইত্তেবা সুন্নত আকাবির ওয়ালা দান করে, তাআল্লুক মাআল্লাহ আকাবির ওয়ালা তাআল্লুক মাআল্লাহ, আল্লাহ পাক নিজ করমে আকাবিরের বরকতে আমাদেরকে নসিব করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরফ আলী থানবী নবরুল্লাহ তাআলা মারফাতহু বলতেন যে সারা দিন তো তাআল্লুক মাআল্লাহ হয়। ভাই, তোমার আমার মধ্যে দিন আসছে এটা তখন বোঝা যাবে যখন তোমার আমার আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হয়ে গেছে, তাআল্লুক মাআল্লাহ অর্জন হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আমার মধ্যে দিন আসছে। বাকি এর পূর্বে দিনের উপর চলার চেষ্টা মেহনত চলছে, আসল দিন হল তাআল্লুক মাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাআল্লুক মাআল্লাহ নসিব করে দেন। হযরত হাকিমুল উম্মত থানবী নবরুল্লাহ তাআলা বরকাতহু বলেন, তাআল্লুক মাআল্লাহ দৌলতে আজিম হ্যায়, তাআল্লুক মাআল্লাহ দৌলতে আজিম হ্যায়, আর তরীক উসকে হুসূল কা দাওয়ামে তওয়াত আর কাসরতে জিকির হ্যায়। হযরত থানবী বলেন যে তাআল্লুক মাআল্লাহ, আল্লাহর সঙ্গে খাস সম্পর্ক, যেটা একান্ত সম্পর্ক, এটা সর্বশ্রেষ্ঠ দৌলত। আর এই দৌলত অর্জনের পথ হল হামেশা আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলা, দাওয়ামে তওয়াত, হামেশা তওয়াত মানে এতাত, দাওয়ামে তওয়াত মানে দাওয়ামে এতাত, সর্বক্ষণ আল্লাহ পাকের হুকুমের আনুগত্য, আল্লাহ পাকের হুকুমের পাবন্দি, আল্লাহর মর্জির অধীন জিন্দেগি। আরেকটা হচ্ছে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। এই দুই জিনিস যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি হয়ে যাবে, সে তাআল্লুক মাআল্লাহ ওয়ালা হয়ে যাবে। আমরা এই দুইটা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যে সর্বহালতে শরীয়তে পাকের হুকুমের উপর অটল থাকা, অন্য কোনো কিছুর সঙ্গে শরীয়তের ইত্তেবার ক্ষেত্রে কোনো কিছুর সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ না করা, কোনো ছাড় নাই, শরীয়তের ইত্তেবা সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা থানবী নবরুল্লাহ তাআলা মারফাতহু বলেন যে আল্লাহ তক পৌঁছনে কা এই রাস্তা হ্যায় কি আখলাক রজিলা জাতে রহে, হামিদা পয়দা হো যায়, মাসি ছুট যায়, গফলত মিন আল্লাহ জাতি রহে, তওয়াজ্জু ইলাল্লাহ পয়দা হো যাবে। হযরত হাকীম উম্মত থানভী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলেন, আল্লাহ ওয়ালা হওয়ার, আল্লাহ কি পাওয়ার রাস্তা হল এই যে আমার ভিতরের দোষ ত্রুটিগুলো সব বের হয়ে যায়, এগুলোর থেকে আমি মুক্ত হয়ে যাই। হ্যাঁ, অহংকার না থাকে এবং আত্মপ্রসাদ, নিজেকে কিছু মনে করা, এটা না থাকে। এক জায়গায় হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মাদ্রাসায় ওলামায়ে কেরাম হাদিস শরীফ পড়েন, কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে কিবির কি জিনিস, উজুব কি জিনিস, দুইটার পার্থক্য কি, বলেন হযরত থানভী বলেন যে দেখবা যে এরা বলতে পারতেছে না, দুইটার পার্থক্যও জানা নেই। তো কোন যার মধ্যে এলমে দীন মজুদ, এলমে শরীয়ত মজুদ এবং তিনি বহুত বড় আল্লাহওয়ালা, কোন কামেলের হাতে কামেল তরবিয়ত প্রাপ্ত, এইরকম কোন আল্লাহওয়ালার অধীনে চলা, তার তরবিয়ত নেওয়া, তার সুবত অর্জন করা, তার দোয়া নেওয়া, এটা ছাড়া সহিবুজ পয়দা হয় না, সহিবুজ পয়দা হয় না। ওই সকল মানুষ যারা হাজারো কিতাব, হাজারো সুরুহাত মোতালা করে বড় মুহাক্কিক আলেম হয়েছেন, কিন্তু কোন কামেল আল্লাহওয়ালার সোহবত আর তরবিয়ত পান নাই। তো দিনের যে হাকিকত, দিনের গভীর সম্পদ দৌলত, এটা থেকে তিনি বঞ্চিত থাকেন। আমার শায়খ রহমতুল্লাহ আলী বলেন, তার জাহিরি এলেমকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এলেমের গভীরে এখনো তিনি পৌঁছেন নাই, এলেমের নূরের অধ্যায়ের সন্ধান তিনি এখনো পান নাই। হযরত হাকীম উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে নূরে ফাহম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত কে বেদুন হাসিল নেহি হোতা। নূরওয়ালা বুঝ, যেটা সঠিক বুঝ, সহি বুঝ, দিনের সে নূরওয়ালা বুঝ অর্জন হয় না কোন ফানি ফিল্লা বাকি বিল্লা আল্লাহর ওলির সোহবত ব্যতীত, তার তরবিয়ত ব্যতীত, তার সঙ্গে সম্পর্ক ব্যতীত। ফানি ফিল্লা বাকি বিল্লা কি, আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন, ফানা ফিল্লা বাকা বিল্লাকে অনেকে কিছু বলে, ছুইনে জোশ আছে, আবেগ আছে। আমার শেখ বলেন যে ফানি ফিল্লা ওই ব্যক্তি যে নিজের হারাম খায় সাত এগুলোকে আল্লাহর আনুগত্যের জন্য শেষ করে দিছে, হারাম খায় সাত নিজের নফসের গোলামিকে সে টোটাল মুকাম্মল বর্জন করে দিছে আল্লাহ পাকের গোলামির জন্য, আল্লাহ পাকের আনুগত্যের জন্য। এই লোক ফানি ফিল্লা, কি কথা বুঝেন, ফানা ফিল্লার ওয়াজ শুনলে জোশ আছে কিন্তু নজর হেফাজত এখনো হয়নি, শরীর পর্দা এখনো নিজের মধ্যে আসে নেই, হিংসা থেকে দিল এখনো পাক হয়নি, গীবত থেকে জবান এখনো পাক হয়নি, হালাল হারামের তুমিজ নাই, পার্থক্য নাই, লোভ লালসা এতটা, দুনিয়ার লোভ লালসা হুব্বু দুনিয়া এতটা, এই লোক ফানাফিল্লা বাকাবিল্লার ওয়াজ যতই করুক, জোশ যতই দেখাক, আল্লাহর কসম সে ফানাফিল্লা এখনো চিনেই নেই, বুঝেই নেই, অর্জন হওয়া তো দূরের কথা, কি কথা বুঝতেছেন ভাইয়েরা। ফানাফিল্লা ওই ব্যক্তি যে নিজের হারাম খায়েশাত থেকে, হারাম খায়েশাতের গোলামির থেকে মুক্ত জিন্দেগি বানাইছে এবং একদমই আল্লাহ পাকের ইয়া, আল্লাহ পাকের জিকির, বাকি বিল্লাহ ইয়ানি বাকি বি ইতাআতিল্লাহ, বাকি বি জিকরিল্লাহ, বাকি বি মুরাকাবাতিল্লাহ, বাকি বি মুরাকাবাতিল্লাহ, হ্যাঁ না, যে বাকি বি মাইয়াতিল্লাহ, যে ব্যক্তি হারাম জিন্দগি ত্যাগ করার কারণে ইত্তেবায়ে শরীয়তের বরকতে হামেশা আল্লাহ পাকের নূরের মধ্যে ডুবে আছে, আল্লাহ পাকের ভয়ের মধ্যে ডুবে আছে, বাকি বি খাসিয়াতিল্লাহ, হ্যাঁ না, তো তার মধ্যে খাসিয়ত আল্লাহর ভয় মজুদ হামেশা, তার ভিতরে হামেশা এতাত মজুদ, তার ভিতরে হামেশা জিকরুল্লাহ মজুদ, ইয়াদ ইলাহির মধ্যে সে মশগুল থাকে হামেশা, হ্যাঁ, এক মুহূর্তের জন্য সে আল্লাহ থেকে গাফেল হয় না। আল্লাহ পাক থেকে দূরে থাকা সে বরদাস্ত করতে পারে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইয়ারে সবরা রোজে মাহজুরি মদে জানে কুরব দিদারা দূরি মদে, হে আল্লাহ আপনার রাতের বন্ধুকে দিনের দূরত্ব দিয়েন না, রোজে মাহজুরি মদে, হ্যাঁ না, আপনার রাতের বন্ধুকে এমন কোন দিন দিয়েন না যে দিন সে আপনার থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ গভীর রজনীতে আপনার সঙ্গে যে মহব্বতের একান্ত সম্পর্ক, হ্যাঁ, এবং একান্ত নৈকট্যের জালুয়া দেখার যে আমার তৌফিক হইতে থাকে, এসা নিকটবর্তী যাকে বানাইছেন আপনি সে আপনার খাস নৈকট্য প্রাপ্ত বন্দাকে দূরত্বের শাস্তি আপনি দিয়েন না। আল্লাহর কসম, দূরত্বের শাস্তি জাহান্নামের আজাবের চেয়েও কঠিন। আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, যেটা যারা আরিফিন মুকাররাবিন আল্লাহ পাকের কুরবের দৌলত দ্বারা, কুরবের নূর দ্বারা, কুরবের তাজাল্লিয়াত দ্বারা যাদের রূহ লালিত পালিত, ওই সকল মানুষ দূরত্বকে বরদাস্ত করতে পারে না। বরদিলে সালেক হাজার গম্বুয়াত গর্জে বাগে দিল খেলালে কম্বুয়াত। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে কোন আল্লাহওয়ালার অন্তরে একটুখানি নূরের, আল্লাহ পাকের নৈকট্যের একটুখানি কমতি এবং ঘাটতি পয়দা হলে তো সারা জাহান মনে হয় যে ধ্বংস হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে, কিচ্ছু নাই, সব আগুন লেগে গেছে, এতটা তিনি পরেশান হইতে থাকেন। হ্যাঁ, আল্লাহ তাআলা লানতের জিন্দগি থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহর দূরত্বের আজাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রিয় মাওলা নারায়ে মস্তানা খুশনি আয়াদাম, আপনার ইয়াদে আপনার মহব্বতে আপনার জিকিরে বিমূর থাকা আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বিহামদিহি নারায়ে মস্তানা খুশমি আয়াদাম তা আমার জানা চুনিমি বায়াদাম, আজীবন আমরণ হে আল্লাহ বস এই দৌলত আমি চাই, এই দৌলত আমি চাই, আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আপনার ভালোবাসার আগুনে আমি একদম জ্বলতে পুড়তে থাকি। ভারতের এক বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি ভাষায় তড়পনে সে হমকো ফকত কাম হি বস মহব্বত কা ইনাম হ্যাঁ। তিনি বলেন যে আল্লাহর মহব্বতে জ্বলতে পুড়তে থাকা, ছটফট করতে থাকা, এটাই আমার জিন্দগি, এটাই আমার কামিয়াবি, আমি এই জিনিসই চাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে খুস্তর আজহার দু জাহাঁ আজা বুয়াদ কে মরা বা তু সরো সৌদা বুয়াদ, দুনো জাহানের মধ্যে সেই জায়গা আমার কাছে সবচেয়ে দামি যেখানে আপনাকে ভালোবাসার আমার তৌফিক হয়, আপনার জিকিরের আমার তৌফিক হয়, আপনার জন্য কান্নাকাটি করার আমার তৌফিক হয়। ওই বাদশাহী কোন কাজের যে বাদশাহীর মধ্যে আল্লাহর ইয়াদ নেই, শুনতেছেন ভাইরা, ওই জান্নাত দিয়ে কি হবে যে জান্নাতের মধ্যে মওলা পাকের দিদার নেই, আল্লাহ পাক আল্লাহকে পাইলাম না, জান্নাত পেয়ে গেলাম তো ফির কি পাইলাম, কিছুই না, হ্যাঁ না, জান্নাত মকসুদ না, জান্নাত মকসুদ দুই নম্বরে, এক নম্বরে মকসুদ খালেকে জান্নাত, এক নম্বরে মকসুদ হল রব্বুল জান্নাত, এই কথা বুঝতেছেন ভাইরা। কোরআন হাদিসে যেহেতু জান্নাতের কথা আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন, জান্নাত চাও, জান্নাত চাও, যে জন্য জান্নাত মকসুদ না, জান্নাত চাই না এই কথা বলা যাবে না। যারা এরকম কথা বলছেন যে জান্নাত দু জাফসে ইয়ারব ক্যা করু আর জু হ্যায় মাই তুঝে দেখা করু, এটা মগলুবুল হাল লোকের কথা, মগলুবুল হাল লোকের কথা। আমার শেখ রহমতুল্লাহ আলাইহিকে আমি একবার করাচিতে হজরতের কামরায় বললাম, হজরতজি কিছু লোক এরকম বলে কিসের জান্নাত মিয়া, আমি আল্লাহকে চাই, আর জান্নাতে গেলে আমি হুর গেলমানের ধার ধারব না, না হুর না গেলমান, আমি চাই আমি সবসময় আল্লাহর সঙ্গে থাকব। আমার শেখ রহমুল্লাহ এতটা এত বড় মাপের আরএফ এ কামিল ছিলেন, এত উঁচু মাপের ফাহমে দিন বলা ছিলেন, তিনি তিনি বললেন যে মিয়া আমরা জান্নাতে আল্লাহকে ডাইরেক্টও দেখতে চাই এবং আয়নার মধ্যেও দেখতে চাই,
ডাইরেক্ট দেখার মজা আলোক, আয়নার মধ্যে দেখার মজা আলোক। যাকে মানুষ ভালোবাসে, যাকে ভালো লাগে, যার জন্য দিল পাগল, তো তারে ডাইরেক্ট দেখলাম সামনাসামনি, এই এক মজা। আবার সে একদিকে কিন্তু আমি সামনাসামনি না, ওই আয়নার মধ্যে তারে দেখা যায়, ওই যে সে, এটার আলোক মজা, দুইটার মজা ভিন্ন। হযরত বলেন যে সেই মহান আল্লাহকে সরাসরিও দেখতে চাই, হুর গেলমান এবং জান্নাতের নেয়ামতের আয়নার মধ্যেও দেখতে চাই। এসা কামেল এই শেখ আমাদের আকাবের শানি আলোক। হ্যাঁ সুবহান আল্লাহ, বরকফে জামে শরীয়ত, বরকফে সন্দানে ইশক, হর হোসনা কে না দানা জাম সন্দা বাখতা। হ্যাঁ আল্লাহর মহব্বত বরকফে জামে শরীয়ত, একদিকে শরীয়তের পেয়ালা আরেকদিকে ইশকের হাতুড়া, দুইটা নিয়ে খেলতে থাকা যার তার কাজ না, দুইটাকে একত্রিত করে সমন্বিত করা এটা সকলের কাজ না। হ্যাঁ যারা সহি ইলমে দিন ওয়ালা আর এলমে শরীয়ত এলমে তরিকতের সমন্বিত জিন্দগির অধিকারী যে আকাবের দিন মাসায়েক উম্মত, তো তাদেরকে আল্লাহ পাক এলহাম যুগে বুঝ দেন এইরকম জিন্দগি বানানোর জন্য, এইরকম এইরকম তর্জে তরবিয়ত করার জন্য। যারা মাসায়েক উম্মত তারা যদি আরেফ না হন, উঁচু মাপের তাল্লুক মা আল্লাহ ওয়ালা না হন, যেই যেই তাল্লুক মা আল্লাহ অর্জনের বরকতে আল্লাহ পাকের পক্ষ থেকে তার অন্তরে এলহাম হইতে থাকে এইভাবে চলো এইভাবে করো। হ্যাঁ বলতেন যে আমি তো দেখি তো না, কানে আওয়াজ তো শুনি না, কিন্তু সর্বদাই অন্তরে আমি অনুভব করতে থাকি, আমাকে বলা হইতে থাকে আশরাফ আলী এটা করো এটা করবা না, এদিক যাও এদিক যাও না। সময় যেহেতু কম এবং মাশাআল্লাহ এখানে তো ওলামায়ে কেরাম, এজন্য কোন মজমুনকে লম্বা করার খেয়াল নেই। আল্লাহ করে যে যে সকল মাজামিন আমাদের জন্য বেশি দরকার সেগুলো আল্লাহ পাক আলোচনায় আনার জন্য তৌফিক দান করেন, আলোচনা করার জন্য তৌফিক দান করেন। হ্যাঁ তো ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। হ্যাঁ ফানাফিল্লাহ কি জিনিস? ফানাফিল্লাহ যে আল্লাহর জন্য তারা তমাম খায়েশাত, খায়েশাতের পূজা খতম, খায়েশাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসা লোক যে হয় না ফানি ফিল্লা বাকি বিল্লা, আওয়াজ শুনলেই সেটা বোঝা যায়, তা খালি একটু তার মুখ থেকে আওয়াজ বের হলেই বোঝা যায় এই লোকের রু কতটা নূর ওয়ালা, কোন মাপের তাল্লুক মা আল্লাহ ওয়ালা। হ্যাঁ এরকম কোথায় জানি সেদিন গেছিলাম, এর মধ্যে নামাজ পড়লাম, এইখানে কোথায় গেছিলাম এই শীঘ্রই, হ্যাঁ ডেমরা না, ডেমরাতে গেছিলাম সেদিন এক মসজিদে এসলাই জলসা ছিল, এসার নামাজ পড়ব তা আমরা বসে আছি আর কি, ইমাম সাহেবের পিছনেই আমি বসছি, ফের তার বাম পাশে এক বৃদ্ধ মানুষ বসা, হ্যাঁ আমাদের বুজুর্গানের টুপিওয়ালা, তো লেবাস পোশাক আকাবের দিনের তর্জের করা চাই, আল্লাহর দেওয়ানাদের পোশাকের পোশাক দেখলেও আল্লাহ পাকের মহব্বত লাগে মায়া লাগে। আপনার কোন এক বাবু ইন্তেকাল হয়ে গেছে, কোন ভাইয়ের ছোট্ট বাবু ইন্তেকাল হয়েছে, ওর পোশাকের মতো পোশাক কারো গায়ে দেখলেও ওই মা ওই বাবার তার জন্য খুব মায়া লাগে, এড়িয়ে ওর পোশাকটা আমার বাবুর পোশাকের মতো। যে জাদুকররা দুষ্টামি করে মুসা আলাইহিস সালামের পোশাক পরছিল, ওই যে যখন আসছিল ময়দানে, তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু যখন দেখছেন যে আমাদের বুজুর্গানে দিন বলেন যে আল্লাহ পাকের এসা মায়া লাগছে যে জালেমরা আসছে তো মোকাবেলা করতে, কিন্তু ওদের পোশাক তো আমার মুসার পোশাকের মতো, যা তো সবগুলোর তোদেরকে ইমান দিয়ে দিলাম, আমার আমার বানায় নিলাম, হ্যাঁ না বানাকর বানাকর মরজুব কাহাম ভেজ গালেম তামাশায় আহলে করম দেখতে হ্যাঁ। যে আল্লাহ পাকের দেওয়ানাদের বেশভূষা ধারণ করলো আল্লাহ পাকের মহব্বত লাগে, হ্যাঁ, এই জন্য পোশাক আশাকে নিজের আকাবিরের তর্জের উপরে চলা এটা বেশি ফায়দা, বেশি উপকারী। শুনতেছেন ভাইরা? বহরহাল তো কি বলতেছিলাম একটু আগে, হ্যাঁ, ওই পাশের থেকে বৃদ্ধ বুড়া মানুষ দুর্বল কমজোর, হ্যাঁ, হঠাৎ বলে উঠছেন ইল্লাল্লাহ, শুধু এতটুকু ইল্লাল্লাহ আওয়াজ আসছে, যেন তার রু থেকে কি পরিমাণ নূর আর নূর আসতেছিল, ম্যাগনেটের মতো তার রু দিলকে টানতেছিল। আমার প্রিয় বন্ধুরা, যে রুহ যদি নূর বলা হয়, তাল্লুক মা আল্লাহ বলা হয়, হিসমত মা আল্লাহ বলা হয়, আল্লাহর কসম ম্যাগনেটের চেয়ে তার শক্তি বেশি, ম্যাগনেটের চেয়ে তার তাকত বেশি। হ্যাঁ, তো ফানা ফিল্লা আর বাঁকা ফিল্লা কি জিনিস, যে আমার হারাম জিন্দগি, নফসের গোলামের জিন্দগি এটা খতম হয়ে যায়। ফানা ফিল্লা ফি মারজাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য এসা জিন্দগি বানানো। আর বাঁকা বিল্লা কি জিনিস, যে বাঁকা বেতাতিল্লাহ, বাঁকা বিজিক্রিল্লাহ, আল্লাহ আল্লাহ পাকের জিকিরের সঙ্গে থাকে, সে আল্লাহ পাকের এতাহাতের সঙ্গে থাকে, আল্লাহ পাকের আনুগত্যের সঙ্গে থাকে। হ্যাঁ, বাকাবি মারজাত ইল্লাহ, আল্লাহ পাকের খুশির সঙ্গে থাকে, সে জুন কি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা দিল তুঝে ছোড়া কি জিদার ও হ্যায় উদার হাম। হ্যাঁ, হে মন তোর গোলামি না, আমার মাওলার গোলামি। শুনতেছেন ভাইরা? তা আমরা কি তাল্লুক মা আল্লাহ অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা? সকলে এই ব্যাপারে একদম একমত ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করেন। হ্যাঁ, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুজি কো জো ইয়া জালওয়া ফরমা না দেখা, বরাবর হ্যায় দুনিয়া কো দেখা না দেখা। হে আল্লাহ, এমন ঈমান আর এমন দিল যদি না অর্জন করতে পারি, দিন রাত এখানেই আপনার নূর জালু আমি হামেশা দেখতে থাকব, এমন জিন্দগি যদি না বানাইতে পারলাম, তো আমার এই জীবনটা সম্পূর্ণ বৃথা। তুজি কো জো ইয়া জালওয়া ফরমা না দেখা, বরাবর হ্যায় দুনিয়া কো দেখা না দেখা। তো তাল্লুক মা আল্লাহ অর্জনের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর তাল্লুক মা আল্লাহ অর্জনের তরিকা কি? হামেশা ইত্তেবায় শরীয়ত এবং আল্লাহ পাকের বেশি বেশি জিকির, জিকির যন্ত্রের মতো করা না। সাহাবা একরাম আল্লাহ পাকের হুকুম মানতেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, এরশাক পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, বন্ধু বান্ধবের সঙ্গে বলতেছেন, বসতেছেন, কথাবার্তা বলতেছেন, বেচা কিনা করতেছেন, বিবির সঙ্গে বিবিকে সঙ্গ দিতেছেন, ছেলে পেলেকে নাতি নাতিনদেরকে আদর করতেছেন, এই সব কিছু ছিল না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেতে ছিল? তাই না? কোনো কোনো বুজুর্গের এরকম অবস্থা ছিল যে নামাজ পড়তেছেন মসজিদের মধ্যে, হ্যাঁ না, পুরান মসজিদের এই ছাদের এক অংশ ভাঙ্গা ধ্রামসে পড়ে গেছে, ওই মসজিদের উনি যে অংশে ছিলেন সেটা ঠিক আছে, ও পুরা নামাজ সালাম ফিরানোর পরে দেখলেন যে এখানে হট্টগোল চলতেছে, কি হয়েছে রে ভাই, বলে এই অংশ ভাঙ্গে পড়ে গেছে, কিন্তু ওই বুজুর্গের কোনো খবরই নেই। কি কথা বুঝেন নাই? এখন এটা নামাজের মধ্যে ওনার এতটা এনেমাজ ছিল, এত বেশি নিমগ্নতা ছিল, এটা গুণ, এটা ওনার হাল, ঠিক আছে এটা। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ইন্নি লা আসমাউ বুকা সাবি ওয়া আনা ফিস সালাহ, আমি যখন নামাজের মধ্যে ইমাম হয়ে নামাজ পড়াই, ওই পিছনে মহিলারা বাচ্চা নিয়ে আসছে, তো তাদের বাবুর কান্নার আওয়াজ আমি শুনি, ফাউকফিফুসলা, পরে নামাজ আমি সংক্ষেপ করি, সহজ করি, নামাজের মধ্যে সহজ করি, সংক্ষেপ করি, যাতে ওই মহিলাদের নামাজের ক্ষতি না হয়ে যায়, বাবুর হইচুর কারণে নামাজ ছেড়ে দিতে বাধ্য হলো না। কি কি কথা বুঝেন নাই? ওই বুজুর্গ তো ছাদ পড়ে গেছে ভাঙ্গা তার খবর নাই, আর এদিকে বুজুর্গের যিনি নবী, তিনি নবী তো শিশুর কান্নার আওয়াজ শুনতেছেন, আর সেজন্য মহিলাদের রেয়ায়ত করতে হবে মনে করে সেজন্য তিনি নামাজের মধ্যে তাকফিকও করতেছেন। আর প্রশ্ন হলো দুজনের নাম, দুজনের মধ্যে কার নামাজ কামিল? এই বুজুর্গের নামাজ কামিল না বুজুর্গের নবীর নামাজ কামিল? আর কামিল তো কোন পজিশনের কামিল, কি দেড় হাত উপরের কামেল, তা দেড় লক্ষ মাইল উপরের কামেল, নাকি সে অনন্ত ঊর্ধ্বের কামেল দরজার? কি কথা বুঝতেছেন ভাইয়ারা? কিসের কারণে এই কামাল, এই উচ্চ মর্যাদা, উচ্চ পজিশন কিসের কারণে? ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে শরীয়ত, এবং যে ইত্তেবায়ে রেজায়ে এলাহী, যা এই মুহূর্তে আল্লাহ পাকের মর্জিকে পুরা করে দেওয়া, এই মুহূর্তে আল্লাহ পাকের হুকুমকে পুরা করে দেওয়া। কি কথা বুঝেন নাই? ওই বুজুর্গের নিজের অবস্থাটা এটা গালাবায়ে হাল, এমনটা হয়, এমনটা তো হয়। হ্যাঁ, তো এরকম ঘটনা সাহাবিদের মধ্যেও ছিল, সাহাবির মধ্যে এমন ঘটনা, সাহাবির ইস্তিগরাক, আর নবী তো এই হালতওয়ালা। তো সাহাবি, সাহাবির অবস্থা কি, সাহাবির কোন পজিশন, তার সেই সাহাবির নবীর কোন পজিশন? কয়েক সাহাবি গেলেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ইবাদত বন্দীগীর খোঁজ নিয়ে আসি, সেইরকম ইবাদত করব, সেইরকম ইবাদত করব। তো ওনারা গেছেন, রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বাসায় ছিলেন না, আম্মাজামদের কেউ তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন পর্দা থেকে, যে রসুল সাল্লাহ আলি সাল্লাম ঘরের মধ্যে কেমনে ইবাদত বন্দীগী করেন, জিকিরাজকার করেন, আমাদেরকে একটু শোনান, তা আমরা সেভাবে আমল করব। বললেন যে তার অবস্থা হলো, তুমি যদি খোঁজ নিয়ে জানতে চাও যে উনি এখন কি করেন, দেখবা যে ঘুমান কিনা, বলো হ্যাঁ, দেখবা যে তিনি ঘুমাইতেছেন, তিনি এখন ঘুমে আছেন। আর যদি তুমি জানতে চাও যে তিনি কি এবাদতে কিনা, বলো হ্যাঁ, তিনি এখন এবাদতে আছেন। এবাদত করেন, ঘুমানো তো, মানে পুরা ডিটেলস জানার পরে বুঝতে পারলেন সাহাবিরা, নবী তো ঘুমানো, রাত্রিবেলা নামাজও পড়েন, আবার বিবিদেরকে সঙ্গ দেন। তো এটা একদম যে সারা রাত মাগরিবের পর থেকে বা এশার পর থেকে একদম রাত পুরা রাত ফজর পর্যন্ত বেহুশ, খালি এবাদতে বেহুশ, আর কোনো খোঁজ খবর না, দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই, আর কিছু জানি না, এইরকম অবস্থা হয়ে যাওয়া, সেটা তো এখানে দেখলাম না। পরে তারা বললেন যে আরে ভাই, তিনি তো নবী, তিনি তো নবী, তার আর দরকার কি, আমরা তো আর নবী না, এজন্য আমাদের কিছু করা লাগবে, আমাদের কিছু করা উচিত, করতে হবে। আল্লাহ পাক ওহির মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছেন যে আপনার এই সাহাবি কয়েকজন আসছিলেন, তো তাদের দশা হল এই, ঘটনা হল এই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে পাইলেন এবং বললেন, তোমরা তারা যারা এইসব কথা বলছো এখানে, তারা তো ভয়ে কাঁপতেছে, কিরে আমরা তো গোপনে নিজেরা না আপোষে বললাম, নবী জানলেন কেমনি, তো আল্লাহ পাক জানাই দিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আলামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম লিল্লাহ, আল্লাহকে রাজি করার সবচেয়ে বেশি এলম আল্লাহ আমাকে দান করছেন, সারা জাহানের সকলের চেয়ে বেশি এলম আমার মধ্যে আল্লাহ পাক দান করছেন। যে পূর্বের এবং পরের যাদেরকে আল্লাহ পাক আসমান এলম দিয়েছেন, সকলের চেয়ে বেশি এলম আল্লাহ একলা আমাকে দান করছেন, তাদের সব এলম তার চেয়েও বেশি এলম আল্লাহ পাক আমাকে দান করছেন, আর সে এলমের আলোকে আখশাকুম লিল্লাহ, আমি সবচেয়ে বেশি আল্লাহকে মানি, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি আল্লাহকে ডাকি, সবচেয়ে বেশি আল্লাহর জন্য আমার জিন্দগি উৎসর্গিত। এখানে খাসিয়ত এক লব, শরীয়তের পরিভাষা যারা বুঝেন, একটা লব এইরকম জামে যা সবগুলো বিষয়াদি এর মধ্যে এসে যায়। খাসিয়ত থাকলে এতাত থাকবে, হ্যাঁ, খাসিয়ত থাকলে মহব্বত থাকবে, খাসিয়ত থাকলে মহব্বত থাকবে, মহব্বত থাকলে জিকরুল্লাহ থাকবে। কি কথা বুঝেন নাই? সবকিছু এর ভিতরে সব মজুদ। তো আখশাকুম লিল্লাহ, সারা জাহানের মধ্যে সকলের চেয়ে বেশি আল্লাহকে ভয় করানোওয়ালা আমি, আল্লাহর তালাশকারী আমি, আল্লাহর বন্দেগীকারী আমি, তোমাদের কর্তব্য আমাকে অনুসরণ করা। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? তাহলে সাহাবায়ে কেরামের যে জজবা ছিল সেটা গালাবায়ে হাল, সাহাবায়ে কেরামের যে জজবা ছিল, চুরির জজবা তো না, ডাকাতির জজবা তো না, মদ খাওয়ার জজবা তো না, স্বাধীনতার জজবা তো না, মানে লাগামহীন জিন্দগির জজবা তো না, হ্যাঁ, মদের জজবা তো না, তাদের জজবা হচ্ছে বন্দিগির, কিন্তু সেই বন্দিগির জজবার রং হল গালাবে হালওয়ালা, একদম একাকার হয়ে যাওয়া, বেউস হয়ে যাওয়া, যে সারা রাত কোন ঘুষ না থাকে সারা জাহানের। কি কথা বুঝেন নাই? আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তে পাক শিক্ষা দিচ্ছেন, যে তারাকতুকুম আলা মিসলিল বাইজা লাইলুহু কা নাহারি, এক আলোক উজ্জ্বল শরীয়ত দিন তরিকা আমি তোমাদেরকে দিয়ে গেলাম। এখানে দিন রাত একদম সমান, এখানে দিন রাত একদম সমান, সমান নূর ওয়ালা, সমান কুরবে ইলাহিওয়ালা, সমান রেজা ইলাহিওয়ালা। হ্যাঁ, তো বহরহাল তো আমার ভাই, আমরা ইনশাআল্লাহ সকলে পাক্কা এরাদা করি যে আমরা তো তাআল্লুক মাহাল্লা অর্জন করব ইনশাআল্লাহ। তবে তাআল্লুক মাহাল্লা আতায় হক, তাআল্লুক মাহাল্লা আল্লাহ পাকের দান, তাআল্লুক মাহাল্লা এক নূরের নাম, তাআল্লুক মাহাল্লা এক নূরের নাম, যে নূর অন্তরে আসার পরে জুলুমাতের অন্ধকারের সকল অধ্যায় একদম খতম হয়ে যায়, কোন কিছু অন্ধকার আর বাকি থাকে না। ইউখরিজুহু মিনাজ জুলুমাত ইলা নূর, সমস্ত অন্ধকার থেকে আলাদা করে নিয়ে আল্লাহ পাক তাকে শুধু নূর আর নূরের মধ্যে রাখেন। হ্যাঁ, নূর ইলম, নূর ইত্তেবা শরীয়ত, হ্যাঁ, নূরে খাসিয়ত ইলাহিয়া, নূরে নূর নূর, নূরে মহাব্বত ইলাহিয়া, এসা এক জিন্দগি তার নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা সেই নূরের তলব আমাদের সকলকে নসিব করে দেন। যে তলব নসিব যদি হয়ে যায় তো মাতলুব অবশ্যই তার নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। মান তলাবানি ওয়াজাদানি, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন যে আমার তালেব হয় নিঃসন্দেহে আমাকে পাইয়ে যায়, তালাশ করলেই পাওয়া যায়। সে তালাশ করতে হবে কিভাবে, বিছায় ছটফট করতেছে, কুর্তা কাপড় ছিটতেছে, হ্যাঁ, এই দরিয়াতে ঝাঁপ দিতেছে, এটা তালাশের তরিকা না। তালাশের তরিকা হলো ইত্তেবায়ে শরীয়ত। তালাশের তরিকা কি, যে আল্লাযীনা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। এখানে কথা দুইটা, একটা হলো আমানু, যে আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, এটা হলো ইমান, আটলো কানু ইয়াত্তাকুন লাগবে। খালি তাকওয়া বললে না, কানু ইয়াত্তাকুন এনি তাকওয়া মুস্তামির, কানা এখানে ইস্তেমরারের জন্য, যেই হালই থাকে যেখানেই থাকে সর্বহালে সে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। কানু ইয়াত্তাকুন বা কানু ইয়াত্তাকুন, হ্যাঁ, যে সকালে তাকওয়াওয়ালা, সন্ধ্যায় তাকওয়াওয়ালা, দিনে তাকওয়াওয়ালা, রাতে তাকওয়াওয়ালা, একলা যখন তখনও তাকওয়াওয়ালা, আর লোকালয়ে তাকওয়াওয়ালা, স্বার্থের ক্ষেত্রে যেখানে হাজার স্বার্থ, নিঃস্বার্থ যেখানে স্বার্থের কোনো ঝামেলা নেই সেখানে যেরকম তাকওয়াওয়ালা, হাজার স্বার্থ যখন মাথাচাড়া দিয়ে উঠছে সামনে আসছে সেখানে ওসে পূর্ণ তাকওয়াওয়ালা, আল্লাহ পাকের মর্জিওয়ালা। তো তাকওয়ার উপরে চলা, তাকওয়া মানেই হচ্ছে যে শরীয়তের দুইটা বিভাগ, কিছু হুকুম আল্লাহর যেগুলো করণীয় করতেই হয়, আর কিছু বিষয় এরকম যেটা বর্জন করতে হয়, যেগুলো মামুরাত এ শরিয়া সেগুলো করা, আর যেগুলো মানহিয়াত এ শরিয়া সেগুলো বর্জন করা। কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো এই তাকওয়ার তরজমা ক্ষেত্রে গিয়ে মুফাসসিরিন লিখতে থাকেন যে ইমতিসালে আওয়ামির, ইমতিসালে আওয়ামির মানে মামুরাত যেগুলো ওগুলো পালন করা, যেগুলো যেগুলোর হুকুম সেগুলো পালন করা। এরপরে কি আছে, এখানে মানহিয়াত, যেগুলো নিষিদ্ধ সেগুলো থেকে দূরে থাকা, সেগুলো থেকে বাঁচা, ওই যে নিষিদ্ধ এর থেকে বাঁচা, এর দ্বারাই বোঝা যায় এখানে মামুরাত বলতে কি বোঝায়, যে নিষিদ্ধ থেকে বাঁচা জরুরি। তাহলে মামুরাত বলতে এখানে মামুরাত মানে যেগুলো করা জরুরি, তুরাফলাসিয়া বিয়াজদা দেহা, যেগুলো করা জরুরি সেগুলো করতে হবে, আর সেগুলো করলে ইমতিসালে আওয়ামের হলো, আর ওই নিষিদ্ধগুলো থেকে বাঁচলেই ইজতেনাবে নাওয়াহি হলো, এই দুইটার সমন্বয় হলো তাকওয়া হয়ে গেল। কি কথা বুঝুন, মামুরাতকে বর্জন করা জায়েজ নেই, গুনাহ, আর যেগুলো মানহিয়াত সেগুলো সেগুলোর মধ্যে আক্রান্ত হওয়া সেটাও গুনাহ। তাহলে সংক্ষেপ এক কথা, তর্কে গুনাহ, তর্কে মাসিয়ত, তর্কে গুনা, গুনা বর্জন, গুনা থেকে পাক থাকা, এর নাম তাকওয়া, গুনা থেকে মুক্ত থাকা, এর নাম তাকওয়া। যেটাকে ভাগ করলে দুই ভাগ হয়, এক ভাগে পড়ে হলো ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা, আর এক ভাগে পড়ে হারাম জিনিস এবং গুনার কাজ, এই দুইটা থেকে মুক্ত থাকলে তার তাকওয়া আছে, আর তাকওয়া আসে আবার ছুটে, আসে আবার ছুটে, আসে আবার ছুটে, দিন রাত এই ঝামেলা চলতে থাকে। এই লোক এখনো ওলি আল্লাহ না, যে কানু ইয়াত্তা কুন হলে সে ওলি আল্লাহ। কানু ইয়াত্তা কুন হলে তখন সে ওলি আল্লাহ। মুস্তামিররান আল্লাহ তাকওয়া, সে চলে দুনিয়াতে মুস্তামিররান আল্লাহ তাকওয়া। হ্যাঁ, যে সর্বহালে সে তাকওয়ার উপরে অটল থাকে। হ্যাঁ, যদি ভুল ভ্রান্তি হয় এবং হয় তো সেখানে সে আল্লাহর ভয়ে জলদি তওবা করে, ইস্তেগফার করে, তো আল্লাহ তখন সে নিঃসন্দেহে আউলিয়াদের কাতারেই থাকে। কি কথা বুঝেন নাই? তার দলিল হইল আয়াতে পাক, যে আল্লাহ পাক বলছেন এক আয়াতে, সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে তোমরা ছুটো ইমানের নেক আমলের দ্বারা জান্নাতের দিকে, আমার মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাত একদম প্রস্তুত। ওইদাত মানে যেটা একদম রেডি, কমপ্লিটলি প্রস্তুত মুত্তাকি বান্দাদের জন্য। কি কথা বুঝেন নাই? মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাত একদম রেডি, আসো বস ভোগ করো, খতম মুআমালা। তো ওখানে কিন্তু একটা অধ্যায় মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক বলছেন যে আমার ওলি তারা যারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমার ওলি তারা যারা মুত্তাকি হযরাত, আমার ওলি তারা যারা মুত্তাকি, বাস তাকওয়ার জিন্দেগি ওয়ালা, এরা আমার ওলি। আর এখানে আল্লাহ পাক বলতেছেন যে ছোট নেক আমল নিয়া, ঈমান আর নেক আমল নিয়া, আমার এতাত নিয়া ছোট, তো আমি মাফ করে দিব, বিশাল বড় জান্নাত দিয়ে দিব, যে জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা আছে, রেডি একদম, অল কমপ্লিট। এরপর আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের কিছু গুণাবলী, বৈশিষ্ট্যাবলীর উল্লেখ করছেন, সব না, কিছু কথা এখানে উল্লেখ করছেন, কি উইদাতিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তো এখানে কি নামাজের কথা আছে? এই আয়াতে মুত্তাকি বান্দাদের সঙ্গে নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, কি কথা বুঝুন নাই? অনেক হুকুম আহকাম যেটা করতে জরুরি সেটা এখানে উল্লেখ নাই। এজন্য বললাম যে আল্লাহ পাক এই আয়াতে পাকে মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করছেন, কথা বুঝতেছেন? তো এই বান্দারা এরা মুত্তাকি, ইউনফিকুনা ফিসসাররা, যারা সচ্চল অসচ্চল সর্বহালতে আল্লাহর জন্য খরচ করতে থাকে, তো তারা, এটা মুত্তাকিদের একটা গুণ, এবং গোসা হজম করতে থাকে, এরা আমার মুত্তাকি বান্দা, এরা সব মুত্তাকিন, এরা জান্নাতে যাবে। তো মুত্তাকি হলেই ওলি আল্লাহ, যে মুত্তাকি সেই ওলি, ওখানে ওই আয়াতে বাকিটা প্রমাণিত হলো, কি কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ পাক বলল ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এবং আমার ওই সকল বান্দারা, ওয়াও আত, ওয়াও আতিফা, যে মাতু হলে আর মাতুব দুটা লাগবে না, ওয়াও আতিফা, কথা বুঝুন নাই? আল্লাহ পাক বলেন যে ওই সকল বান্দারা যারা ভীষণ নির্লজ্জ কাজ করে ফেলছে, ফালু ফাহিশাতান, কোন নির্লজ্জ কাজ করে ফেলছে, আও জালামু আনফুসহুম, অথবা অন্য কোন মারাত্মক অপরাধে লিপ্ত হয়ে গেছে, মনে হলো এরপরে হায় আমি কি করলাম, এটা তো অন্যায় হয়ে গেছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তো এরপরে আল্লাহ, আল্লাহকে স্মরণ করে তারা ইস্তেগফার করছে, মাফ চাইছে, তওবা করছে, আর আল্লাহ ছাড়া ওদের আছে কি যিনি মাফ করবেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই গুনার পথে থাকে নাই জেনে শুনে যে আল্লাহ তো নারাজ হচ্ছেন, আল্লাহ তো শাস্তি দিবেন, ইয়ালামুন মানে আল্লাহর অসন্তুষ্টি, এই গুনায় আল্লাহ অসন্তুষ্ট, এই গুনার কারণে তো আজাব হবে, এটা অন্তরে আছে এই কারণে সেই গুনার পথে থাকলো না, মানে তওবা করলো, ইস্তেগফার করলো। মুফাসসিরিন এই কথাই লিখছেন এবং এইটাকেই তারজিহ দিচ্ছেন, এই অর্থকেই তারজিহ দিচ্ছেন, কি কথা বুঝতেছেন? তাফসিরে তবরির এই তাফসির বড় মজা লাগছে, সেটা হলো তাফসিরে তবরিতে তিনি লিখছেন যে এখানে ওয়াও আত হলো কিসের উপরে, মুত্তাকিনের উপরে না আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াজ যাররা, কার উপরে আত হো, কি কথা বুঝতেছেন না উলামায়ে কেরাম? যদি মুত্তাকিন শব্দের উপরে আত হয় তাহলে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা এটা আলাদা গ্রুপ, এদের কথা ভিন্ন বলা হচ্ছে, যে এই তো আমি মুত্তাকিদের কথা বললাম, এখন যারা গুনাগার তাদের কথাও বলি, শোনো, উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন যে এই যে আমার কাছে মাফ চেয়ে নিল যারা এত সঙ্গীন অপরাধী লিপ্ত হওয়ার পরে, আমি আল্লাহ ঘোষণা দিলাম নিঃসন্দেহে তাদেরকে মাফ করে দিব এবং অন্যদেরকে জান্নাত দিব। এরা গিয়ে এমনি আশেপাশে ঘুরবে ঘাড়বে ছোট কোন টং ঘরে না, জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, মুত্তাকিনদেরকে যেরকম বড় বড় জান্নাত দিব এদেরকেও জান্নাত দিব। ওয়া নি'মা আজরুল আমিলিন, এরা এই গুনাহ থেকে মুক্ত হওয়ার পরে যদি আরো যদি বিভিন্ন আমল করে সেটার জন্য আলাদা পুরস্কার ঘোষণা করে রাখলাম। কি কথা বুঝতেছেন? তার মানে নেমা আজরুল আমিলিন এটা আলাদা আমার উল্লেখ করছেন আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দাদের জন্য। কি কথা বুঝতেছেন ভাইরা? যদি এই ওয়াল্লাযীনা ইযাফআলু ফাহিশা, এই ইসমে মৌসুলের অর্থ যদি ডাইরেক্ট মুত্তাকিনের পরে হয় তারপরও তো সমস্যা এই হিসাবে নাই, এজন্য নাই যে আল্লাহ পাক তাদের জন্য মাগফিরাতের একদম সুস্পষ্ট এবং অকাট্য ঘোষণা দিয়ে দিচ্ছেন। কি কথা বুঝেন নাই? কিন্তু তাফসীরে তওবার যে বিষয়টা দারুণ মজাদার, হ্যাঁ, এবং ভীষণ উপভোগ্য এবং একদম ভীষণভাবে উল্লসিত উচ্ছ্বসিত অভিভূত হওয়ার মতো, সেটা হলো তিনি বলেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ওয়াল্লাযীনা ইসমা উসুল, এটা আথ মুত্তাকিনদের উপরে না, বরং ওই যে আল্লাহ ইউনফিকুনা এই ইসমে মুসুলের উপর আত্ম। তো তার অর্থ কি দাঁড়াইল? যে মাতু হলাই মাতু দুইটা মিল্লা, এটা মুত্তাকিনের বয়ান, দুটোটা মুত্তাকিনের অন্তর্ভুক্ত। এবং সেই কথাও তিনি পরিষ্কার লিখছেন যে যারা মুত্তাকিন একদম মানে আল্লাহ পাকের হুকুমের উপর জিন্দিগি বলা, তারা যেরকম মুত্তাকিন, যারা ভুলের মধ্যে পড়ে গেছেন কিন্তু ফের তওবা ইস্তিগফার করে পাক সাফ হয়ে গেছেন এবং সেই পাপিষ্ট জিন্দেগি নিয়ে চলা তাদের অভ্যাস না, তো ইমাম তবরী বলেন যে এরাও মুত্তাকিনের অন্তর্ভুক্ত। এই জন্যই হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে ভাই মুত্তাকি থাকা এরকম সহজ, তাকওয়ার উপরে চলা এরকম সহজ যেন যেভাবে বাউজু থাকা সহজ। যে উজু আছে আছে, উজু কি ছুটে না? ইনি খুব সবসময় বাউজু থাকেন, আর বাউজু মানে পেশাব ধরে তখনও কি বাউজু? যখন উনি বাথরুমে বসে আছেন তখনও বাউজু, তখন তো বেউজু। তো কিন্তু লোকেরা বলে, ভালো ভালো লোকেরা বলতে থাকে এই হুজুর সবসময় বাউজু, সবসময় বাউজু মাশা আল্লাহ। আরে ভাই সবসময় বাউজু কি? রাত্রে ঘুমায় তখন পুরো ঘুমের মধ্যেই বাউজু, এত লম্বা উজু, আরে ভাই সুবহান আল্লাহ। তো কি অর্থ? থানবী বলেন যে এই উজুর অভ্যস্ত, উজু ধরে রাখার পাবন সে, আমি উজু নিয়ে থাকবো, আমি উজু নিয়ে থাকবো, এটাই তার জিন্দগি, দাওয়া আমি উজু। কিন্তু ক্ষেত্র বিশেষে উজু ছুটলে আবার তিনি উজু অবশ্যই করেন। তাহলে এই যে ছুটলো পরে আবার উজু করলেন, তো এই লোক বাউজু গণ্য হবে। অনুরূপ ভাবে যারা তাকওয়ার উপরেই চলতে অটল ভাবে অভ্যস্ত, কখনো যদি আপনি বিচ্যুতি ঘটে কিন্তু আবার তওবা ইস্তিগফার করেই নেন, তাহলে তারাও মুত্তাকি। আর হাকিমুল উম্মতের এই বক্তব্যের পক্ষে দলিল ইমাম এই আয়াতে পাক এই তাফসীরে তবরীর এই যে ব্যাখ্যা, সে ইমাম তবরীর ব্যাখ্যা অনুসারে কেসা মামলা দেখো। এবং মানুষ যে একদমই পরিপূর্ণভাবে সার্বক্ষণিক তাকওয়ার উপরে একশত ভাগ অটল হয়ে চলতে পারে না, বরং বিচ্যুতি ঘটে, যে বেশি একটা বলতে তো সাহস পায় না, কারণ তাবিরাত শরিয়া এবং এলম সাথে যে তাবিরাত জরুরি, এজন্য পুরোটা আলহামদুলিল্লাহ যতটুকু বুঝে আসে আকাবির দিনের ব্যাখ্যা থেকে, কিন্তু সেটা বলার ভাষা পাইলে বলতাম। কথা বুঝতেছেন ভাইরা? কিন্তু তারপরও সে আমার ভাষা খোঁজার দরকার কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পরিষ্কার বলিয়ে দিচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাকুম লাং তাফালু, ইন্নাকুম লাং তাসতাতিউ, যে তোমাদের যা কিছু হুকুম করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে শরীয়তে পাকের মধ্যে সবটা কমপ্লিটলি তোমরা আমল করে দেখাই দিবা, এইটা তোমরা পারবা না, এতটা তোমরা কুলাইতে পারবা না। কি দরদের ভাষা!
রউফুর রহিম, কি দয়া, কি মহব্বত, কি শফকত, কি স্নেহ, আল্লাহু আকবার, উম্মতের প্রতি কি ভালোবাসা, সুবহানাল্লাহ। তিনি বলেন যে তোমরা যারা ভুল ভ্রান্তি হয়ে যায় তোমাদেরকে বলছি আমি, এটা হলো উদ্দেশ্য, যে তোমরা যে মনে করবা যে আমি একদম 100 ভাগই থাকবো এতাতের মধ্যে, তোমার আজম থাকতে হবে। হ্যাঁ, যালিকা মিন আজমিল উমুর, হ্যাঁ, দিনের ব্যাপারে আজমে মুসাম্মাম থাকতে হবে, আমি একদম অটল ভাবে শরীয়তের উপর চলবই চলবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এটা মনে রাখো যে আল্লাহর তরফ থেকে ঘটনা এই হবে, তেকুইনি ভাবে যে তোমার ভুল বিচ্যুতি ঘটবে, তখন উপায় কি, মাপ চাও, হ্যাঁ মাপ চাও, তবা ইস্তিগফার করো। তিনি বলেন যে ওলাকিন সাদ্দিদু ওয়া কারিবু, হ্যাঁ, যে সাদ্দিদু মানে একদম শরীয়তের সঠিক রাস্তার উপরে চলো, এটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত বানাও, জিন্দগি বানাও, আর যেখানেই ভুল বিচ্যুতি ঘটলে তো পরিষ্কার কথা, হ্যাঁ তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। এটা এই জন্য বললাম যে যারা তাআল্লুক মাল্লাহ অর্জন করতে চান তো তাদের কাজ করতে হবে এই যে ইত্তেবায়ে শরীয়ত, যেটাকে সংক্ষিপ্ত বলতে হবে তাকওয়া। কিন্তু সে তাকওয়া দিনরাত দিনরাত সবসময় গুনাহ থেকে বাঁচার অভ্যাস একদম না, চোখের গুনাহ না, জবানের গুনাহ না, অন্য কোনো গুনাহ, সব প্রাথে সে বিলকুল দূরে থাকে, না হকুল্লার ব্যাপারে গুনাহ, না হকুল ইবাদের ব্যাপারে গুনাহ, সবটা থেকে দূরে থাকে। কিন্তু হঠাৎ করে কখনো কোনো বিচ্যুতি ঘটলো তখন কি করবে, কোনো দেরি নেই, জলদি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এটাকে এখানে দিলে আওয়াজ মাইকে হয়, ফ্যানের আওয়াজ মুশকিল মামলা, আল্লাহ আসান করেন। গুনাহের ক্ষেত্রে কয়েকটা গুনাহ এরকম যেগুলো থেকে কম লোক মুক্ত থাকে, হাকিম উল্লম্মত নবর আল্লাহ তাআলা মারকাদহু বলতেন, আফসোস আমার জমানার অসংখ্য উলামা মাশায়েখকে আমি দেখি যে যাদের হাত যাদের কাছে মানুষ দিন শিখতে আসে, যাদের হাতে হাজার হাজার লোক বায়াত হয়, মুরিদ হয় আল্লাহকে পাওয়ার জন্য, আমি দেখতে থাকি তাদের দরবার গীবতে গরম, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক, কি শুনতেছেন ভাইরা, হ্যাঁ এদের দরবার গীবতে গরম, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। আমরাও সারা জীবন দেখলাম যে মানে মাদ্রাসায় পড়াশোনা করলাম, যেখানেই বসতাম দেখি সব জায়গায় গীবত, সব জায়গায় গীবত, কোন কামরা এরকম পাওয়া যেত না যে কামরা গীবত থেকে মুক্ত আছে, এবং গীবত থেকে না, গরম গীবত থেকে, গীবতের ঝড় তুফান থেকে মুক্ত। এইরকম আমার ভাইরা গীবত বর্জনের পাক্কা এরাদা করি, হ্যাঁ গীবত থেকে বাঁচি, জবানকে হেফাজত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি, কেউ পড়ে লেহিয়াইহি, এটা ভুল, লাহিয়াইহি পড়তে হবে বিল ফাতহে, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা ফাখিজাইহি আজমান লাহুল জান্নাহ, যে নিজের জবান এবং লজ্জাস্থান এই দুই জিনিসকে গুনাহ থেকে হেফাজতের জিম্মাদারি নিবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিচ্ছি, আজমান লাহুল জান্নাহ, নগদ জিম্মা, আজমান মানে এখন নগদ জিম্মাদারি নিলাম, নগদ জিম্মাদারি নিতেছি, তো তার মানে কি খালি জবান হেফাজত আর এই শরমগা হেফাজত এতটুকুই করলে জান্নাতে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, রমজানে রোজা রাখা লাগবে না, হ্যাঁ অহংকার থেকে বাঁচতে হবে না, হিংসা থেকে বাঁচতে হবে না, তো কি অর্থ হইল তাহলে এই হাদিসে পাকের অর্থ, এই দুইটা কাজ এত ভারী, এতেই দুইটা গুনার ব্যাপারটা এত বেশি মারাত্মক, এই দুই গুণা থেকে যে ব্যক্তি বাঁচবে, যে আল্লাহকে পাওয়ার জন্য এত বেশি কষ্ট করলাম তাহলে বাকি বেমজা গুণা এগুলি আর করবে, এগুলো সব বাদ, অহংকারও ত্যাগ করে দিবে, হিংসাও ত্যাগ করে দিবে, অন্যান্য যা গুণা আছে সেগুলো অবশ্যই সে ত্যাগ করে দিবে। কি কথা বুঝেন নাই, এতে বোঝা যায় ওই জমানাতে এই জবান হেফাজত
আর শরমগা হেফাজত, এই দুইটার ব্যাপারে এক্সিডেন্টের ঘটনাগুলি শুনতে থাকতেন রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম, কি কথা বুঝেন নাই? অথবা রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম নূরে নবুয়তের দ্বারা, রুহে নবুয়তের দ্বারা এটা কমপ্লিট তার এক্সপ্রেস করা ছিল, এই দুইটা ব্যাপারে ঝুঁকি বেশি, এই দুইটা বিষয় ঝুঁকি বেশি। এই দুই ঝুঁকিতে যে আল্লাহর সন্তুষ্টির পথে কামিয়াব হবে, তো বাকি কামিয়াবি তার আসান হয়ে যাবে। এই হাদিসে পাক থেকে এটা প্রমাণিত হয় যে জমানায় যে গুনার এই সয়লাভ চলতে থাকে, যে গুনার তুফান চলতে থাকে, সেই গুণাগুলো যদি ত্যাগ করে দেওয়া হয় তো বাকি গুণাগুলো ত্যাগ করা আসান হয়ে যায়। আর এই এই জমানার মধ্যে যে মারাত্মক এক গুণা হল কুদৃষ্টির গুণা, যে খারাপ লোকেরা তো আসেই, ভালো লোকেরা পর্যন্ত কুদৃষ্টিতে অভ্যস্ত। এজন্য আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার 70-80 বছরের অভিজ্ঞতা, যারাই নজর হেফাজতে কামিয়াব হয়ে গেছে সব গুণা ত্যাগ করে তারা নিঃসন্দেহে ওলিয়াল্লাহ হয়ে গেছে। আমরা সকলে নজর হেফাজত করবো ইনশাআল্লাহ, তার আল্লাহ আমাদের তৌফিক দান করে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাসায় হাকিমুল উম্মত কিতাবে এই মলফুজ আমি নিজের চোখে পড়ছি এবং আমি স্তব্ধ হয়ে বসেছিলাম, আল্লাহ কি বললেন হযরত হাকিমুল উম্মত, কিন্তু তার দলিলও আছে, দলিল পরে পাইছি আলহামদুলিল্লাহ। সেটা কি? হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একবার মাত্র যে কুদৃষ্টি করে তার অন্তরে এতদিন পর্যন্ত কামাই করা যতগুলো নূর ছিল অর্জিত সমস্ত নূর একসঙ্গে বের হয়ে যায় অন্তর থেকে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এত বেশি মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যায় মানুষটা। তা আমরা নজর হেফাজত করবো ইনশাআল্লাহ তাআলা, পাক্কা ইরাদা, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বাকি রইল ওই নূর সব চলে যায় তার দলিল কি, কি কথা বুঝেন নাই? সেটা হলো যে এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলে যে ইন্নান নজর সাহমুন মিন সিহামি ইবলিসা মাসমুম, যে নজর হলো যে ইবলিসের এক বিষাক্ত তীর, খালি তীর না বিষাক্ত তীর। বিষাক্ত তীরের কি ব্যাপার হয়? যখন বিষাক্ত তীর লাগে পুরা শরীর মানে এফেক্ট হয়ে যায়, পুরা শরীর আক্রান্ত হয়ে যায়। যে এক জায়গায় তীর লাগছে ওই জায়গাটাকে, জায়গাটা শুধু বিপদগ্রস্ত না, ওই অঙ্গটাই শুধু বিপদগ্রস্ত না, সর্ব অঙ্গে বিষ ছড়াইয়া পড়ে, সর্ব অঙ্গে বিষ ছড়াইয়া পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, রব্বুল আলামিন বলেন যে কুদৃষ্টির গুনার কুদৃষ্টির কারণে এই লানতের বিষ সর্ব অঙ্গে ছড়াইয়া পড়ে, রু থেকে নিয়ে সর্ব অঙ্গে ছড়াইয়া পড়ে। তার মানে যে মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গে বিষাক্ত অবস্থা তৈরি হয়ে যায়, সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর এতাত আর বন্দিগিয়ার সন্তুষ্টির রাস্তা থেকে মাহরুম হতে শুরু করে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কত বেশি মারাত্মক, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান, তারাকাহা হা জমিরের মর্যাদা কই, আবদালতুহু হু জমির আবার কোত্থেকে আসলো? তারাকাহা মাখাফাতি মানে মান তারাকাহা আর নজর, এটাকে যদি নজরাতুন ওয়াহেদ নজর সেই হিসাবে বহু বছরের অর্থে আমরা ধরি তাহলে তারা কাহা আর নজর, আর না হলে সিহাম তো আসি, সিহাম মিন সিহাম ইবলিস মাসমুম না, তো সিহামের দিকে যদি করি তো হয়ে গেল মুআমালা খতম। তো আর নজরের দিকেই এখানে জমির রাজে যে আর নজরা তারাকা আর নজরা, হ্যাঁ না, বারবার নজর করতে থাকে, তো তারা কাহার মানে তর্কে নজর, এটাই উদ্দেশ্য এখানে। আবদালতুহু আবদালতু তর্কার নজরে, তার এই তর্কে নজরের বদলে আমি দান করব ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, কি কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, তো বুঝা গেল এই নজর কি কত বড় ক্ষতিকর জিনিস, সর্ব অঙ্গে ছড়ায় পড়ে, এত বড় ভয়ঙ্কর। হ্যাঁ, আর এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লান আল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, হ্যাঁ, যে নজর করলো আল্লাহর লানত তার উপরে, লানত পুরোটা জুলুমাত, তো জুলমত এবং নূর, আলো এবং অন্ধকার দুটো তো একত্রিত হইতে পারে না, তো দিল যখন কুদৃষ্টির কারণে লানতগ্রস্ত হয়ে অন্ধকারে একদম আচ্ছাদিত হয়ে গেল, আচ্ছন্ন হয়ে গেল, নূর থাকবে কই? নূর তো খতম, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য নজর হেফাজতের জন্য সকলে পাক্কা ইরাদা করি, জান দিয়ে দি মাইনে উনকে নাম পর, এসকে নে সোচা না কুছ আঞ্জাম পর, আল্লাহর জন্য জীবন দিতে আমাদের প্রস্তুত থাকা উচিত। আর এক বিষয় হলো গীবত, জবান হেফাজত করি, জবান হেফাজত করি, জবান হেফাজত করি। হ্যাঁ, যে কোনো না কোনো বাহানা দিয়া এই গীবত করাকে
মানুষ জায়েজ করে নেয়। দেখেন আমি কিন্তু আমি শেকায়ত না হেকায়ত করতেছি, মানে কতটা এলমে দিন থেকে মাহরুম এলো, দিনের সমস থেকে ফাহাম থেকে কতটা মাহরুম, আমি শেকায়ত না হেকায়ত করতেছি, মানে শেকায়ত করলে গীবত হবে, আমি হেকায়ত ঘটনা বলতেছি ভাই, কিন্তু আমার গীবত করার উদ্দেশ্য না। এই চালাকি কালকে আমাদের চলবে? হ্যাঁ, বাখোদা কারহা বা খালক দারি জুমলা রাস, বাখোদা তসবির ও হিলা কেরাওয়াজ, আল্লাহর সঙ্গে দাগাবাজি, ইউন আল্লাহ, ওরা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক বলেন হমায়ক দাউনা ইল্লা আনফুসাহুম, আমার ধোকা দেন, ওর এই নিজেরই ধোকা দিল, মানে ধোকার সব ভোগান্তি তার নিজেকেই ভুগতে হবে, এই ভোগান্তি তো আসবে পরে। এজন্য এই চালাকির পথ পরিহার করি, এত্তেবায়ে শরীয়তের ক্ষেত্রে এবং দিনের ব্যাখ্যার ক্ষেত্রে চালাকির রাস্তা পরিহার করি, চালাকি বরবাদির রাস্তা। পাবন্দে মহব্বত কবি আজাদ নেহি হিস কয়েদ কি দিল কই মিয়াদ নেহি হ্যা, আল্লাহর মহব্বতে যে পাবন্দ হয়ে গেছে সে কুশ্চিনকালও আজাদ হইতে পারে না। হ্যাঁ, মরনা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন যে আসির আসনা খাহাদ রেহাই যে বন, শিকার আসনা জৈয়দ খালাস কামান, এটা মরনা রুমির শের না মনে হয়, সম্ভবত শেখ সাদির রহমুল্লার শের। আসির আসনা খাহাদ রেহাই যে বন, আল্লাহর হাতে যে বন্দী হয়, আল্লাহর মহব্বতের খাঁচায় যে বন্দী হয়, সে কোনদিন বলে না যে আমি মুক্তি চাই। শরীয়তে পাকের ইত্তেবার খাঁচায় যে বন্দারা আল্লাহকে পাওয়ার জন্য বন্দী হয়ে গেছে, তারা কখনোই চালাকি করবে না, আমি একটু সময় একটু ফ্রি থাকতে চাই, আমার কিছু স্বার্থ উদ্ধার হোক, আমার মনের ঝালটা মিটুক, আমি একটু ঝাঁজ মিটাই, এটা মনে করে কিছুক্ষণের জন্য শরীয়তের খাঁচা, এত্তেবায়ে শরীয়তের খাঁচা থেকে মুক্ত হবে, এটা কোশ্চিন গেল কোন আল্লাহ পাকের আশেক, আল্লাহর দেওয়ানা, আল্লাহর কোন ওলি, আল্লাহর কোন আরেফ এটা বরদাস্ত করতে পারে না। আসির আসনা কাহাত রেহাই জীবন, শিকার আসনা জোয়াদ খালাস আসকামান, শিকার আসনা জোয়াদ খালাস আসকামান, আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বতের এবং এতাহাতের খাঁচায় আজীবন আমরণ বন্দী থাকার জন্য কবুল করেন। হ্যাঁ, তো গীবত থেকে অবশ্যই আমরা দূরে থাকার চেষ্টা করি। আরেক জিনিস যেটা হাকিমুল মুথানুই বলতেন, শেখ কো আপনি মসলক কি ইশাআত পর হারিস হোনা চাহিয়ে, যাদেরকে মাশায়েখ উম্মত, যাদের উপরে মাশায়েখ উম্মত আস্থা রাখছেন, ইজাজত দিচ্ছেন, খেলাফত দিচ্ছেন, তার মানে যে আমাদের মাশায়েখ এবং আকাবের দিন যে তালিম তরবিয়ত করছেন, যে কথা বাতলাইছেন, যে রাস্তা বাতলাইছেন, এটা আমি এটার দ্বারা উপকার পেয়েছি, এই কথাগুলো এই পয়গামগুলো আমি পৌঁছে দিব আল্লাহর বান্দাদের কাছে, সারা জিন্দগির জন্য সেটাকে নিজের ব্রত বানানো চাই, ওজিফায় হায়াত বানানো চাই। হযরত হাকিমুল মত বলেন যে আমাদের তাম আকাবের এবং মাশায়েখের এটা তরিকা ছিল যে তারা নিজের বুজুর্গানের দিন থেকে যে দৌলত পাইছেন সেটা নিজে ভোগ করতেন, সেটা নিজে চর্চা করতেন, আল্লাহর বান্দাদেরকে শুনাইতে থাকতেন, আল্লাহর বান্দাদের নিকট পৌঁছাইতে থাকতেন। শেখ আপনি মসলক কি এশাআত পর হারিস হোনা চাহিয়ে, হারিস খালি এই না যে একটুখানি শুনে দিল এক জায়গায় দুই কথা, না, এটা এটা নিয়েই তার জিন্দগি, এটা নিয়েই তার ব্যস্ততা, এটা নিয়েই তার একটা নেশা, কিভাবে এই কথাগুলো পৌঁছাইতে পারি। যাদের দ্বারা আল্লাহ পাক দিনের খেদমত নিয়েছেন তাদের জিন্দগির রং এমনই ছিল, মুসমাওনা মুসিউল্লাহ খান জালালাবাদি রহমতুল্লাহ আলী ওখানে গেলে সব সময় আকাবের থেকে যে কথা পাইছেন এগুলোও বলতে থাকতেন, হ্যাঁ না, হযরত মুহিউদ্দিনা মাওনা সাহেব রহমতুল্লাহ আলাইহি, তো এইসব কথাই যা নিজের বুজুর্গানের দিন থেকে পাইছেন সেটা আলোচনা করতে থাকতেন, বলতে থাকতেন, পৌঁছাইতে থাকতেন। এই সকল বুজুর্গানের সঙ্গে আমাদের কিছু উঠা বসার তৌফিক হয়েছে, যতটুকু হয়েছে কেবলই দেখতাম নিজের বুজুর্গানের কথাই বলতে থাকেন। হ্যাঁ, শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার খোলাফায়ে কেরাম যারা, যাদেরকে দেখার তৌফিক হয়েছে, খোলাফাদের খোলাফা যারা তাদেরকে দেখার তৌফিক হয়েছে, সব হযরত মাদানীর জন্য একদম দেওয়ানা, এবং হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সম্পর্কের বরকতে এক আজীব ধরনের এই মানুষগুলো আল্লাহর দেওয়ানা, যার কাছেই উঠছে আজীব লাগছে যে হযরত মাওলানা নূরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ কেসা আজীব মানুষ, দেখলেই বোঝা যায় এক দেওয়ানার সঙ্গে মোলাকাত হয়ে গেছে। হ্যাঁ, এরকম ভাবে আরো যে সকল বুজুর্গান দিন আমাদের এই বাংলাদেশে যেখানেই ছিলেন, হযরত মাওলানা এহসানুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ, হযরত মাদানির দেওয়ানা, হযরত মাদানির তালিমাতের দেওয়ানা। আর আমাদের আকাবের তালিম একটাই, সেটা হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে শরীয়ত। শুনতেছেন ভাইরা, হযরত হাকিমুল উম্মত থানবীর সম্পর্কে বুজুর্গানে দিন বলেন যে তামাম মুজাদ্দিদিনের দ্বারা আল্লাহ পাক যে কাজ নিছেন, হাকিমুল উম্মতের দ্বারা, এক হাকিমুল উম্মতের দ্বারা আল্লাহ পাক সে কাজ নিয়ে নিছেন। এজন্য কোন কোন বুজুর্গ তাকে জামিউল মুজাদ্দিদিন বলছেন। মুয়ুসুন্নাহ মাওলানা সাহেব রওলক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হযরত মুজাদ্দিদ আজম নে ফরমায়া, হাকিমুল উম্মতকে মুজাদ্দিদ আজম বলতেন। হযরত শেখুল ইসলাম মাওলানা মাদানী নবরুল্লাহ তাআলা মারকাদাহু এক ফেরেশতা ছিলেন জমিনে, ফেরেশতা, এসা আজীব মানুষ যে নিজের স্বার্থ গরজ বলতে কিছু বুঝতেন না, একেবারেই বিস্ময়কর এক মানুষ ছিলেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, হ্যাঁ সুবহানাল্লাহ, আর মহব্বত, এসা আখলাক, এসা আজীব। শুনতেছেন ভাইরা, দিল মহাসাগর, দিল এক মহাসাগর, অকুল মহাসাগর। হযরত মাদানী নবরুল্লাহ তাআলা মারকাদাহু এক জায়গায় বলছেন যে তোমরা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির মাওয়াইজ মুরফুজাত মুতালা করতে থাকো। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই কথা বলছেন। হ্যাঁ, আমাদের তাম আকাবের তারা হাকিমুল উম্মতের উলুম ও মারিফ, যেটা মাওয়াইজ মুরফুজাত তাসনিফাতের সুরতে হেফাজত হয়েছে, যেহেতু এটা কোরআন সুন্নারই ব্যাখ্যা এবং আকাবের উম্মতের নজরে যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা, সেজন্য আমাদের উ মহাদেশের তাম আকাবের হাকিমুল উম্মতের মাওয়াইজ মুরফুজাত মুতালা করতে বলতেন। আমরা হযরত হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ এর মাওয়াইজ মুরফুজাত তাসনিফাত মোতালা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মজার বিষয় হল হযরত থানবী বলছেন যে নিজের আকাবিরের মাওয়াইজ মালফুজাত এবং তাদের সাওয়ানে হায়াত মোতালা করা তাদের সোহবতের বদল। এই কথাটা একটু মানে গভীরভাবে যারা মোতালা করে এই কথাটাকে থোড়া সে ব্যাখ্যা করলে কি অর্থ হয়, আপনি যখন আশরাফুস সাওয়ানের মোতালাতে মশগুল, সিরতে আশরাফের মোতালাতে মশগুল কথার কথা, অথবা মাওলানা গঙ্গুই রহমুল্লার মালফুজাত মাওয়াইজ অথবা সাওয়ানের মোতালাতে মশগুল, আমাদের যে কোনো বুজুর্গের কোন তসনিফাত মাওয়াইজ মালফুজাত সাওয়ানে হায়াতের মোতালাতে মশগুল, তা আপনি বুজুর্গের সোহবতে আছেন। এবং যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, জিন্দগি বানানোর জন্য মোতালা করতে থাকবে, তখনই তাদের এটা অনুভব হবে, ইয়া আল্লাহ কি আশ্চর্য লাগবে, মনে হয় যে একদম ওই মজলিসেই আমি বসা আছি, এত ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। তাদের সোহবতের এটা বদল, হুবহু সোহবত তো না, সোহবতের বদল, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, তো এই জিনিস আমরা খেয়াল রাখি, মোতালা করতে থাকি। হ্যাঁ, এবং মুহিউসুন্নাহ মাওলানা সাহেব রওলক সাহেব রহমতুল্লাহ এর মাওয়াইজ মুলফুজাত বহুত মুফিদ এবং সহজ, এগুলো মোতালা করি। আমার শেখ রহমুল্লাহর যে কিতাবাদি আছে মাওয়াইজ মুলফুজাত আজিমুস শান, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাকিমুল উম্মতের কিতাবগুলোর মধ্যে মাজামিন এবারত একটু একটু না, একদমই আলেমানা, একদম আলেমানা, তাবিরাত অনেক বেশি এলমি, এজন্য অনেকে সেখান থেকে ইস্তেফাদা করতে মুশকিল হয়। তিনি বলেন যে হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি, তিনি হাকিমুল উম্মতের ওই কথাগুলোকে, ওই তালিম তালিমাতগুলোকে অতি সহজ ভাষায় তুলে ধরছেন। যারা দীর্ঘদিন করাচির হযরত রহমতুল্লাহ আলাইহির এই উলুম ও মারিফ মাওয়াইজ মুলফুজাতের মোতালার মধ্যে থাকছে, তার এরপরে হাকিমুল উম্মতের কিতাব পড়লে তো তারা সহজেই এটা তারা ইস্তেফাদা করতে পারে। আরেক বিষয় হল যে নিজের জিকির, নিজের ওজিফা, নিজের মামুলাত এটার এহতেমাম করি। হ্যাঁ না, হযরত হাকিমুল উম্মত থানবী লিখছেন যে কোনো শেখের কর্তব্য প্রতিদিন একটু তাখলিয়া, কম হোক বেশি হোক কিছুক্ষণ তাখলিয়া খালওয়াত, এটা আল্লাহর সঙ্গে মশগুল থাকা কিছুক্ষণের জন্য হইল, যদি আধা ঘন্টা হলো ঠিক আছে, যদি ২০ মিনিট হয়, ১০ মিনিটই হোক, ৫ মিনিটই হোক, এই সময় আর কেউ নাই সাথে, শুধু সে আল্লাহর সঙ্গে মশগুল থাকবে। হ্যাঁ, যে আল্লাহ পাক খুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, শুধু ইলা তাকদিমু মা হাক্কু তাখির ইফিদুল হাসরা, এইবারে কারো ওয়াজ নসিহত বয়ান না,
কি কথা বুঝেন নাই? এইবার আপনার ওয়াজ মুসিহত বয়ান আর তালিম না, এখন ইলা রব্বিকা সিরফ আপনার রব্বের সঙ্গে মশগুল থাকেন। কেসা মুআমালা ওয়া ইলা রব্বিকা ফারগা, সিরফ আপনার রব্বের সঙ্গে মশগুল থাকবেন এখন। কি কথা বুঝতেছেন ভাই? তো ওই তাখলিয়া হালওয়াত মাল্লার দলিল এই আয়াতে পাকে তো মৌজুদ। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন যে তাখাল্লি যার থাকে সেই তাজাল্লি পাইতে থাকে, তাখাল্লি যার হয় তারই তাজাল্লি নসিব হইতে থাকে। হ্যাঁ না, এজন্য খালুয়াত জরুরি, প্রতিদিন কিছুটা সময় বের করি আর আল্লাহ পাকের জিকির এটাকে রোজানা চালু রাখি, দাওয়ামে জিকির প্রতিদিন নির্ধারিত শায়েখের পক্ষ থেকে নির্ধারিত জিকির পরিমাণে কম হলেও এটা অবশ্যই পুরা করে দিই। আর ওজিফা যেগুলো মোকারার আছে অন্যান্য আওরাত ওজিফা, সকালের ওজিফা সন্ধ্যার ওজিফা সেগুলোকে পুরা করি। এবং মোল্লা আলী কারি রহমতুল্লাহ হাদিস শরীফই আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ পাকের তামাম মাহবুব বান্দা সমস্ত সালেহীন বান্দাদের সমস্ত উম্মতের আউলিয়াউল্লাহর অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়া। এজন্য আকাবির দিন সব সময় তাহাজ্জুদের ইহতেমাম করতে নফল হওয়া সত্ত্বেও এই জমানায় দুর্বল কমজোর মানুষ কম হিম্মত। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন যেহেতু হাকিমুল উম্মত থানুই বলছেন, ফোকাহায়ে কেরাম বলছেন এই কথা যে এশার পরে যে নফল পড়া হয় এটার দ্বারা তাহাজ্জুদের ফজিলত অর্জন হয়, তাহাজ্জুদের উত্তম সময় ভোর রাত্র। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন ভোর রাত্রে উত্তম সময়, তো এশার পরেও তো পড়া যায়, তো ভোর রাত্রেটা যদি বিরিয়ানি হয় তো তা এশার পরেরটা তেহারি, বিরিয়ানি যদি খাইতে পারো তো খাও, যদি না পারো কমপক্ষে তেহারি ছাড়ো না। এজন্য হযরত আলী রহমতুল্লাহ আলাইহি এটা বলতেন, সারা দুনিয়া ব্যাপী এটা প্রচার করছেন কমপক্ষে এশার সুন্নতের পর ভিতরের আগে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ো। আমরা এটা করার চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সরি পর্দা ঘরের মধ্যে কায়েম করি, সরি পর্দা মুহিউসুন্না মাওলানা সাহেব রৌলক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে জীবনের শেষ যে বয়ান করে গেছেন দাওয়াতুল হকের ইস্তেমায় যাত্রাবাড়ি মাদ্রাসায়, লেকিন আফসোস করে বলছিলেন যে আফসোস আজকে বহু উলামাদের ঘরও সরি পর্দা নেই, বহু উলামাদের ঘরও সরি পর্দা নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন। আর যে কোথায় গেল এরা, যে আমার রুমের মধ্যে রাখা আছে না কিতাবগুলো রেসালা যেটা, হ্যাঁ এগুলো কয়েকজনের কাতারে কাতারে দিয়ে দাও, যেটা পড়ে শুনেছে না ওই যে মাওলানা রিজওয়ান সাহেব ওটাকে ছোট্ট একটা রেসালা আকারে সকলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এবং সেগুলো যা এর মধ্যে আছে সেটা এইরকম না যে আমি আমার কোন একটা কথা আছে, সব কোরআন হাদিসের কথা, আমাদের আকাবের উম্মতের কথা, এগুলো সব আকাবের উম্মতের কথা, সব আমাদের মাশায়েখ কেরামের কথা, প্রত্যেক লাইনে পৌঁছে দেন, কেউ বাদ না দেয়, ঝটপট ঝটপট। এটা কালকে উনি এটা তৈরি করে নিয়ে আসছিল আর একটু বড় সাইজ, উনি বললেন হ্যাঁ এটা পকেটে রাখতে পারলে ভালো হইতো, এটা পকেট সাইজ করা দরকার, ওনার পরামর্শে ওরা পকেট সাইজ বানাইছে, মানে এর মধ্যে উনি নিজেকে যুক্ত করে ফেলছেন। আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ। আজকে যে ইস্তেমা হলো এর দ্বারা কিছু কি ফায়দা মনে হয়? যে এইভাবে যদি সুযোগ সুবিধা মতো ইস্তেমা আমরা করতে পারি, একটু হিম্মত করি, কষ্ট স্বীকার করি, তো ইনশাআল্লাহ তাআলা আকাবের উম্মতের রাস্তার উপরে সিরাতুল মুস্তাকিমের উপর থাকার জন্য এটা মস্ত বড় সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। তা আপনারা বলেন যে এই বছরে এরকম ইস্তেমা কয়টা হওয়া চাই? একটাই না আরো বেশি? সন্দীপের এক মহাদেশ বলতেছেন চারটা, এখানে স্টেজ থেকে কয়েকজনে বলতেছেন চারটা, আবার কয়েকজনের আওয়াজ শুনছি তিনটা, বা আঙ্গুল শুনেন, এক লোক ছিল গেন্ডারিয়াতে আমার শায়খ রহমতুল্লাহ আলীর মুরিদ, খুব সুন্দর মানুষ, উঁচু লম্বা ফর্সা ধনী মানুষ, তো গেন্ডারিয়া মসজিদের পাশে ওনার বাসা, আমার শায়খ রহমতুল্লাহর হাতে বায়াত ছিলেন, তো হজরতওয়ালা ঢালকানগরে আসতেন যে হাজি কামাল সাহেবের বাসায় থাকতেন, ওই লোক আইসেই মানে নিজেদের আমাদের ঢাকাইয়া ভাঙ্গাচুরা উর্দুতে উনি বলতেন, হজরত মেরা বি সালাম মেরা বিবি কা বি সালাম আপকো, মেরা বি সালাম মেরা বিবি কা বি সালাম, আইসেই মানে সাথে সাথে বলতো হজরত মেরা বি সালাম মেরা বিবি কা বি সালাম আপকো, সব মানুষ হাসতে হাসতে শেষ হয়ে যেত, মানে আজীব এক আন্দাজ ছিল তার, পেয়ারা আন্দাজ, হজরত ওয়ালা বলতেন আচ্ছা, হজরত বলতেন যে আচ্ছা দুনুকা যে দুজনে হ্যাঁ ঠিক হয়েছে, ওয়ালাইকুম সালাম বলতেন হজরত, আবার রোজই সকালে আসতেন ওই মানুষ, ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাকে মাগফিরাত দান করেন জান্নাত নসিব করেন, আবার বিকালে আসতেন, যতবার আসতেন কমপক্ষে দুইবার অথবা একদম সর্বনিম্ন একবার আসতেনি রোজ, আইসেই সাথে সাথে হজরত মেরা বি সালাম মেরা বিবি কা বি সালাম। একদিন হল কি শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তশরিফ আনলেন হজরতের সঙ্গে দেখা করার জন্য, দুজনে বসে বসে কথা বলতেছেন, ওই রুমে আমি আছি হজরতের এই দুন হজরতের সামনে, এই মুহূর্তে ওই হাজি সাহেব আসছেন, আইসেই বললেন যে হজরত মেরা বি সালাম মেরা বিবি কা বি সালাম। হজরত পেরেশান হয়েছে যে মহাবিপদ তো, আরে ভাই এত বড় আলেম মানুষ এখানে বসে রয়েছে তার সামনে মেরা বিবি কা বি সালাম, কি মুসিবত। তখন হজরত বললেন আয়েন্দা সিরেফ ইশারা কর দিয়া করো, উসি সে হাম সমঝ জায়েঙ্গে, আগামীতে আর তোমার বলতে হবে না, ইশারা করো তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা তো এই লোক চলে গেছে, পরের দিন আমি তো আলহামদুলিল্লাহ হজরতের সঙ্গেই আল্লাহ পাকের রহমতে থাকতাম, হজরতের কামরাতেই থাকতাম, হজরত ঘুমাইলে একদম ঘুমায় যখন যাইতেন তো ওই সময় চলে যেতাম, যাই হোক তো খানার সময় আলহামদুলিল্লাহ হজরতের সঙ্গে থাকতাম, হজরতের দস্তর খানেই হজরতওয়ালা খানা খাওয়াইতেন, তা আমি থাকতে থাকতাম, ওই লোক আর পরের দিন আসছে, আইসে বলো হজরত, হজরতওয়ালা হাসছেন এবং বলছেন আচ্ছা দুনুকা না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে ঝামেলা কন্ট্রোল হয়ে গেছে আর কি, ঝামেলা শেষ হয়ে গেছে। এখন এটা শোনার উদ্দেশ্য হলো আপনারা কে কি বলেন বুঝিত না, আঙ্গুল দেখান তাহলে বোঝা যাবে যে ব্যাপার কি। আজি দেখো তো ভাই কি মামলা, কেউ কারো তো পাঁচ আঙ্গুল দেখতেছি, কারো তিনটা 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 তিনটা, অধিকাংশ আঙ্গুল তিনটা বলা, আরে কেউ কারো চারটা বলা, হ্যাঁ না ঠিক আছে মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আকরামাকুমুল্লাহ বারাকাল্লাহ। তো এখন তো শাওয়াল জিকাদা জিলহজ্জা এটা কি মুহররম, চার মাসের মধ্যে একটা হলো আর কি, এখানে একটা বিষয় আছে সেটা হলো যে যে এটা ইংরেজি কি মাস, সেপ্টেম্বর না অক্টোবর তো লাগালাগি, এরপরে হলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, তিন মাস থাকে ওলামা একরামের বহুত সফর, বাইরে মুসলমান ভাইদেরকে ওয়াজ নসিহত শোনানোর জন্য মাহফিলে যাওয়া, আগে থেকেই এক দুই বছর এক বছর আগে থেকে এগুলো বুক হয়ে থাকে, এই জন্য এই মাসগুলোতে তো করা মুশকিল হয় তাই না। আরেকটি হলো মাদ্রাসাগুলোর বছরের শেষে পড়াশোনার ভীষণ চাপ থাকে, এটা হল জুমাদ আল উলা জুমাদ আল উখরা, এই দুইটা মাসে পড়াশোনার ভীষণ চাপ থাকে তাই না। তারপরে আসে রজব, রজবের শুরু থেকেই পড়াশোনা তখন মুলতবি হয়ে যায়, এখন প্রস্তুতি চলতে থাকে পরীক্ষার প্রস্তুতি, মনে হয় রজব মাসের কোন একটা সময় করা যায় কিনা তাই না, একটা তারিখ আজকেই এখানে ঠিক হয়ে গেলে ভালো হয়, মুক্তি ফজল না কেন, পরীক্ষা শেষ না আইয়া আমি খেয়ারের মধ্যে করলাম।
শেষেই একটা করি,
কখন জানি উমরার সফর কি, উমরার সফর কয় তারিখে? আরে ভাই উমরার সফর কয় তারিখে? 7ই মার্চ। রজবের কত না কি? 11ই রজব। তাহলে 7ই রজব কি, কিসের কি? এটা মার্চের 3রা মার্চ কি বার? বুধবার। যে অতীতে এরকম হয়েছিল যে বৃহস্পতিবারে করা হয়েছে, পরে দেখা গেছে সকলের খুব পেরেশানি, ওলামায়ে কেরাম মাশাআল্লাহ কেউ কোন মসজিদের ক্ষতি, কেউ কোন মসজিদের ক্ষতি, আর ওলামায়ে দিন কোন এরকম খেদমতে লাইগা থাকাই ঠিক আছে। হ্যাঁ, এক মসজিদের জুমার ক্ষতি হলে তার দ্বারা কিছু দিনের কথা আল্লাহর বান্দাদের নিকট পৌঁছতে থাকে, আকাবের কথা পৌঁছতে থাকে, তাই না? সহি কথা, হক কথা, সুন্নতের কথা পৌঁছতে থাকে। এজন্য যারা এরকম খেদমতে আসে নিঃসন্দেহে এটা অনেক বড় খেদমত। এজন্য এইবার আমরা মশওয়ারা করে ভাবলাম যে বুধবারে হোক, যাতে আসান থাকে মামলা, পেরেশানি না থাকে। তাহলে 3রা মার্চ করা যায় না? হ্যাঁ, 4ঠা মার্চ, 21শে নাকি আরবি কি, 8ই রজব, 4ঠা মার্চ বুধবার। এটা করলে রজব মাসের মধ্যে পড়ল, রজবের হল 8 তারিখ, এটা কিরকম হয়? ঠিক আছে, কি বলেন আপনারা? মানে 4ঠা মার্চ, মার্চের 4 তারিখ বুধবার, এবং রজবের হল 8 তারিখ, ঠিক আছে না ইনশাআল্লাহ তাআলা? হ্যাঁ, সকলে বলেন ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ এটা আমরা চূড়ান্ত করব, ঠিক আছে আলহামদুলিল্লাহ। 2020, 4ঠা মার্চ 2020 সাল বুধবার, এটাকে চিহ্নিত করো, আল্লাহ তাআলা কবুল করেন। যেসব কথাবার্তা আগেও শোনানো হয়েছে সেগুলো সব আমাদের আকাবেরই কথাবার্তা ছিল, কিতাব থেকে শোনানো হয়েছে মাশাআল্লাহ, বা যেটা নসিহত আকারে একদম রেসালা আকারে করা হয়েছে, তো এটা এইভাবে করা হয়েছে যাতে সকলের কাছে থাকে, এবং ওই রেসালাটা বারবার পড়তে থাকি, বারবার পড়তে থাকি। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে হাসতেন এবং বলতেন যে মিয়া আমার এলমের কদর করো, আমার থেকে যা পাইতেছ এগুলার কদর করো, কেউ কি মেরে সারে উলুম মাদ্রাসায় সৌবতুল উলুম কে হে এজাফত মকলুবি মাদ্রাসায় সৌবতুল উলুম, মানে উলুম সৌবা এটা না বললে উল্টায় বলতেন, এজাফত মকলুবি, যে আমার সমস্ত উলুম যেটা আমি তোমাদের সামনে পেশ করি সেটা আকাবের উম্মতের সৌবত থেকে প্রাপ্ত, আকাবের উম্মতের সৌবত থেকে প্রাপ্ত। এই কথা হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন। আল্লাহ পাকের শুকর, আমার শেখের বরকতে যা কিছু আল্লাহ তাআলার রহমতে দিনের কথা পেশ করার তৌফিক হয়, তো আমার এই আকাবেরই কথাগুলো পেশ করার আল্লাহর কাছে আমি তৌফিক চাইতে থাকি। কথা বুঝতেছেন ভাইয়েরা? এবং শেখ হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আকাবের দিনের তাম উলুম কত পরিমাণ আমরা মোতালা করব, কিন্তু কোন কামেল শেখ যদি পাওয়া যায় তো অনেক আকাবের উলুমের নিচুর তার কাছে আছে, নির্যাস তার কাছে মজুদ আছে, তো সহজে সেটা তিনি পেশ করে দেন, তো অসংখ্য কিতাবের মোতালার সেটা বদল হয়ে যায়। তো আকাবের দিনের সৌবত প্রাপ্ত মানুষ যারা, হ্যাঁ না, এবং তাদের উলুম ও মারেফ আল্লাহ পাক যাদেরকে দান করেন, তো তাদের কদর করা চাই আমাদের, হ্যাঁ না, তাদের মাধ্যমে বহু আকাবের উলুম এক জায়গাতে আমাদের পাওয়ার তৌফিক হয়। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাবালু আমাদের আকাবের ফুয়ুজ ও বারাকাত, উলুম ও মারেফ আনোয়ার আমাদেরকে খুব দান করে। ঠিক আছে, আর কোন বিষয়? এটা পৌঁছানো হয়েছে রেসালাটা সব, আলহামদুলিল্লাহ। এখন তো নামাজের আলহামদুলিল্লাহ আপনাদের বে ইন্তেহা মহব্বত দেখে অনেক বেশি, অনেক বেশি দিল মুতাসির হয়েছে। এইভাবে বিভিন্ন বয়সের মানুষ এত লম্বা সময় এইভাবে কষ্ট স্বীকার করে বসে থাকা, এটা
আল্লাহ পাকের দিনের প্রতি অনেক বেশি মহব্বতের দলিল এবং আকাবির উম্মতের প্রতিও সীমাহীন মহব্বতের দলিল। এটা আল্লাহ তাআলা এই ত্যাগ কুরবানি আপনাদের এখলাস ও মহব্বতকে কবুল করেন এবং উজব কিবির এবং রিয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। বাস ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। যে রিসালা আপনাদের কাছে পৌঁছানো হলো আপনারা একটু ধ্যানের সাথে পড়বেন ইনশাআল্লাহ তাআলা, ধ্যানের সাথে পড়বেন এবং বারবার বারবার পড়তে থাকা চাই এবং বিভিন্ন আল্লাহর বান্দাদেরকে শোনানো চাই, শুনাইতে থাকা চাই, চাই সে দুই চার জনের মজলিসে হোক, অনেক বড় মজলিসে হোক, যেখানে মানুষজন ধৈর্যের সাথে শুনবে, নিজেদের একান্ত আপন জনরা তো তাদের মধ্যে বারবার শোনানো, নিজে পড়তে থাকা বারবার, শুনাইতে থাকা বারবার। আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন ইনশাআল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي جل كريم
آخر رفعي خانره ترجيه دي استماع امرا اكبر اشترس خوفي لگيسي اخوان امنا در شنبو فه اطول تو ملوان نصيبات دیش کروه خلائی دی بایات دیش کروه বাংলাদেশ এবং অত্যন্ত স্নেহের খলিফাই আজম আমাদের রাম প্রিয় সাহেবমশে এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এবং আমাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমরা হুজুরের কাছে আশাবাদী আল্লাহ তাআলা যেন আপনার নসিহত ভাবে আমাদের সকলকে সবার এবং আমল করার তৌফিক দান করেন।
বলতেছিলেন যে সাহেব কাশ্ম ভাই আমার তো কোনো কাস্টার হয় না, বাকি যারা মশায়েখের সোহবতে উঠা বসা করে ওনারা যখন বয়ান করেন তো এর মধ্যে এক একজন অনুভব করতে থাকে যে ভাই তো আমারে ধরছে, এবার আমার ব্যাপারে বয়ান চলছে। তো এইরকম নানান জনের ত্রুটি বিচ্যুতির এসলাহি কথা আসে ওর মধ্যে, অনেকের জরুরতের বিষয়াদি রুহানি হালাতের বিষয়াদি ওর মধ্যে সামিল থাকে, এজন্য অনেকেই মনে করে যে শেখ সাহেবের কাজ। আসলে হলো যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালহু বান্দাদের হালাত জানেন, তো যে বান্দার দ্বারা আল্লাহ পাক নিজের বান্দাদের তরবিয়ত করাইতে চান তো তার কলবে আল্লাহ পাক ঢালেন এসা বলো এসা বলো এটা বলো ওটা বলো। তো শেখ বেচারা তো একদম বিল কামাল আল্লাহর দিকে মোহতাজ হয়ে বসে থাকে, কিছুই জানা থাকে না, একদমই বিলকুল বেখবর, কিন্তু যার খবর আছে তিনি খবর এভাবে দিতে থাকেন। সে মহান আল্লাহ এভাবে অন্তরে ঢালতে থাকেন, তো সেটার কারণে অনেক আহবাবরা মনে করতে থাকে যে আমাদের শেখ সাহেবের কাছে জানবি না বলল আমার কথা বলতেন যে কাশ তো ভাই আমার হয় না, কাশে আমার কোন ফজিলতের বেশি ফজিলতের জিনিস না। হজরত জানবি বলতেন যে কাশ হলে যদি তার মর্তবা বাড়ে তো সবচেয়ে বড় মর্তবা গরু ছাগলের জানোয়ারদের, কারণ কবরে কি হয় মানুষ যাইতে থাকে কবরের পাশ দিয়ে কোনো খবর নেই, কিন্তু গরু ছাগল দেখে যে লোকের আজাব হইতেছে বা কোন হালতে আছে তাহলে তো ওর কাশ হইল, তাহলে গরু কি মানুষের থেকে বড় হয়ে যাবে উত্তম হয়ে যাবে? কাশ এমন কোন বিষয় না, আসল ফজিলত হল এত্তেবায় শরীয়তের, যার মধ্যে এত্তেবায় শরীয়ত আছে তাই কোন কাশ নাই, কোন খাব নাই, স্বপ্ন নাই, কিছু নাই, তো তার মর্তবা উঠতে। আর একজন হাজার হাজার লাখ লাখ সুন্দর সুন্দর খাপ দেখে, হ্যাঁ না, কিন্তু এখনো ইত্তেবায়ে শরীয়ত তার নসিব হয়নি। এই সারা জাহানের কোটি কোটি আলা দরজার ভালো খাপ দেখনেওয়ালা, তো এর চেয়ে ওই লোকের মর্তবা বড় যে জীবনে একবারও কোন খাপ দেখে নেই কিন্তু হার কদম সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক চলে। থানবী নবরুল্লাহর কথাও বলছেন যে এক লোক ঘন ঘন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখে কিন্তু আমল শরীয়ত সুন্নত মোতাবেক নাই, মাঝে মাঝে খাপ দেখে অনেক দেখে। আরেক লোক জীবনে একবার রসুল সাল্লাহ ইসলামকে খাপে দেখে নেই কিন্তু হার কদম হার আমল শরীয়ত মোতাবেক সুন্নত মোতাবেক। লাখো বার খাপ যে দেখছে খাপে যে দেখছে কিন্তু আমল শরীয়তের খেলাফ, তার চেয়ে ওই লোকের মর্তবা হাজারো লাখ কোটি গুণ ঊর্ধ্বে যে জিয়ারত একবারও তার খাবে হয় নাই কিন্তু হার কদম ইত্তেবায়ে শরীয়তের মধ্যে তার কাটে। এই হাকিকত বুঝতে হবে, হ্যাঁ না, এই ভুলের মধ্যে আমরা না থাকি। আতিউল্লাহ ও রসুল আল্লাহ আল্লাহ কুমতুর রহমুন, আল্লাহ রসুলের এতাত দুনো জাহানের রহমত তোমার জন্য, রহমতই রহমত রহমতই রহমত, কামিয়াবি কামিয়াবি ইত্তেবায়ে শরীয়তের মধ্যে। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই সারা পৃথিবীতে নিজের জমানার শ্রেষ্ঠ ফকির ছিলেন, এত উঁচু মানের মুহাদ্দিস, এত শ্রেষ্ঠ মানের ফকির, হযরতকে ফকিহুন নাস বলা হয়। কিছু উলামায়ে কেরাম বলেন যে মুফতি রশিদ আহমদ গঙ্গুই, তাআজ্জুব লাগে যে ইনারা এই শব্দটা পাইলেন কোথায়। দারুল দেওবন্দের আকাবিরের মধ্যে একজনও কেউ আছেন যিনি মুফতি রশিদ আহমদ গঙ্গুই বলছিলেন? কেউ নেই, সবাই ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই, ফকিহুন নাস মাওলানা গঙ্গুই এসব বলে। আমাদের এখানে শুনি মাঝে মধ্যে মুফতি গঙ্গুই, আরে মুফতি তো মিয়া আপনার দারুল বেত্তা তো আছে, উনি থোড়াই মুফতি মানুষ, উনি তো লাখো কোটি মুফতি বানানেওয়ালা, হ্যাঁ না, কেসা মানুষ, খোঁজ খবর রাখি না আমরা। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তিনি হাজী সাহেব রহমুল্লাহর সোহবতে অনেকদিন লাগাইছেন মক্কা শরীফে, কেউ বলে চিল্লা লাগাইছেন, অনেকদিন থাকছেন, এখন চলে আসবেন ভারতে। তো হযরত হাজী সাহেব রহমুল্লাহ বললেন যে মিয়া রশিদ আহমদ তোমারে যা দেওয়ার আমি দিয়ে দিছি, যো কুছ মুঝে দেনা তো হাম দে চুকে, আব উসকো আগে বড়ানা আপকা কাম হ্যায়, যো কুছ আপকো দেনা থা হাম দে চুকে, আব উসকো আগে বড়ানা আপকা কাম হ্যায়। এই মাওলানা তোমারে যা দেওয়ার আমি দিছি, এখন এটাকে আগে বাড়ানো আরো অগ্রগতি অর্জন তোমার কাজ, তোমার দায়িত্ব। হযরত থানবী বলেন যে মাওলানা গঙ্গুই রহমুল্লাহ বলতেন যে আমি ভাবতাম যে কি দিলেন তো আমি বুঝলাম না কিছু, যে কি দিলেন যে আমি কিছু বুঝলামই না, কোনো টের পেলাম না, এই ভাবতাম যে কি দিলেন হাজি সাহেব, আর উনি এত বড় ওলি আল্লাহ এত বড় বুজুর্গ দিছেন বলছেন তো ঠিক আছে সই, কিন্তু আমি তো কোনো কিছু টেরও পাই না আর বুঝিও না। হযরত গঙ্গুই বলেন যে এইভাবে আমার 15 বছর গেছে, 15 বছর পর্যন্ত আমার কিছু বুঝে আসলো না, পরে আমার হঠাৎ বুঝে আসছে যে হাজি সাহেব আমাকে এটা এতদিন যেটা সবক পড়াইছেন সেটা হল হার কদম ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নত, এইটার উপর অটল থাকতে বলছেন, ইস্তিকামত এর তালিম করছেন, এর বাইরে না যাওয়া, তো এইটা আমাকে দিছেন, এইটাকে ধরে রাখলে আমি আগে বাড়তে থাকব, আমার তারা কি হইতে থাকবে, এই কথা আমি 15 বছর পরে বুঝছি। তো মাওলানা থানবী রহমতুল্লাহ আলাই এটার উপরে ফিনিশিং দিয়ে বলেন যে যে হাজি সাহেব কি দিছেন সেটা বুঝতেই এত বড় ফকির 15 বছর লাগছে। আর জিনিস তো এই, আসল তো এই জিনিস। হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাই আসছেন হাজি সাহেবের নিকট থেকে, মক্কা শরীফ থাকতেন হাজি সাহেব, মুহাজির ছিলেন তো। অনেকদিন পরে ভারত থেকে কিছু লোক ওখানে গেলে হাজি সাহেবের কাছে, তিনি বললেন যে মৌলভী রশিদ আহমদকে ভাই আমার সালাম বলবা, আর বলবা যে অনেকদিন থেকে উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেন না, কোনো চিঠিপত্র পাঠান না, কোনো হাল হালাত বগেরে লেখেন না, এই কি মামলা। ওই লোকেরা আইসা হযরত গঙ্গুহিকে পয়গাম এবং সালাম পৌঁছেছে। হযরত গঙ্গুহি পেরেশান হয়েছেন, জি আল্লাহ শেখ অপেক্ষায় আসছেন, তো কেসা মামলা, চিঠি লিখছেন, হযরত আপনি আমার হালাত জানতে চাইছেন, আমার তো কোন এরকম কি হালত কিচ্ছু নাই, কি লিখব আমি, তো আমার অবস্থা হল এই, আপনার সোহবত থেকে সোহবত উঠে আসার পরে শরীয়ত তবিয়ত বন গিয়ে, শরীয়ত তবিয়ত বন গিয়ে, শরীয়তই তবিয়ত, আল্লাহ 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 একবার, আল্লাহর কসম কত ঊর্ধ্বে মাকাম এটা, চিন্তা করা যাবে। আমাদের দিন রাত নফসের বিরুদ্ধে লড়াই মুজাহাদা করতে থাকতে হয়, আর তার অবস্থা হল তিনি শরীয়তা তবিয়ত, তার ওনার মনের প্রতি শুধু তা যেটা শরীয়তে বাকি আছে, এ কোন মাকাম এটা, আল্লাহ আকবার, এ সিদ্দিকীনের কত ঊর্ধ্বের মাকাম, শরীয়ত তবিয়ত বন গেই, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। হাজী সাহেব কি ছিলেন আর মাওলানা গঙ্গুই কি ছিলেন, কেসা শায়খ ছিলেন আর কেসা মুরিদ ছিলেন, আরে ভাই সুবহানাল্লাহ। এজন্য হাকিম লুম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাকিকতে শায়খ তাজাল্লি হক হ্যায়, শায়খ কি জিনিস তুমি বুঝো, শায়খ হলো আল্লাহ পাকের তাজাল্লি, তুমি শায়খের নিকট বসলা মানে আল্লাহর তাজাল্লির নিকট বসলা, তুমি শায়খকে দেখলা মানে আল্লাহর তাজাল্লি দেখলা, তুমি শায়খের আওয়াজ শুনলা মানে আল্লাহ পাকের তাজাল্লি এই আওয়াজের সঙ্গে তোমার রুহে পৌঁছতেছে, নূর পৌঁছতেছে, শায়খের তালিম তরবিয়ত মানে তাজাল্লিয়াত ইলাহিয়ার মাধ্যমে তোমার তালিম তরবিয়ত, কি কথা বুঝতেছেন ভাইরা। এজন্যই অবশ্য হযরত হাকিম মুহাম্মদ থানবী বলতেন, এই শায়খ মানে যিনি শায়খে কামেল, তিনি মুত্তাবে শরীয়ত সুন্নত, তো শায়খে কামিল যিনি হন তিনি তাজাল্লিয়াত এলাহিয়া, সব সময় তিনি আনোয়ার এলাহিয়ার মধ্যে ডুবে থাকেন, এর বাইরে খুরুজ নাই তার, হ্যাঁ না, যেটাকে মাওলানা রুমি রহমুল্লাহ এই ভাষা বলছেন, নূরে উদর ইউমন ইউসর তাতফ বর সরম বর গর্দনম মানিন্দে ত, আমি জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তাবরিজি সোহবতের বরকতে এমন এক জিন্দগি আল্লাহ আমাকে দান করছেন, আমি অনুভব করতে থাকি সর্বদা যে আমার ডাইনে নূর, বায়ে নূর, সামনে নূর, পিছনে নূর, উপরে নূর, মানে আমি নূরই নূর দ্বারা মুকাম্মল বিস্তৃত, আমি নূরে নূরই নূরের মধ্যে ডোবা, এবং সেই নূরের দরিয়ায় ডুবা মানুষ মাওলানা রুমি বলেন যে মাহিয়ানে কারে দরিয়ায় জালাল বাহার শাহ আমুক্তা সেরে হালাল, যে যারা মাছ যেরকম দরিয়ার মধ্যে ডুবে থাকে, আউলিয়া একরাম আল্লাহ পাকের নূরে কুরবের মধ্যে এইভাবে ডুবে থাকেন, তাজাল্লিয়াত কুরবে এলাহির মধ্যে এইভাবে ডুবে থাকেন, হামাবো, কথা বুঝতেছেন ভাইরা, শেখ হাকিকতে শেখ তাজাল্লিয়া হক হ্যায়। হাজি সাহেব রহমুল্লাহ এটাও বলছেন, হাকিকতে কাবা তাজাল্লিয়াত এলাহিয়া হ্যায়, কাবার হাকিকত তাজাল্লিয়াত এলাহিয়া, এদিকে মাওলানা থানবী বলতেছেন হাকিকতে শেখ তাজাল্লি হক, অর্থাৎ শেখের হাকিকত হল তাজাল্লিয়াত এলাহিয়া, কি কথা বুঝেন নাই। কিন্তু এখানে এক বিষয়, সেটা হলো যে তাজাল্লিয়াতে কাবা দেখার জন্য আগের শায়খের তাজাল্লির মধ্যে নিজের তরবিয়ত জরুরি, কথা বুঝেন নাই। মদিনা শরীফে বাংলাদেশের এক হাজি সাহেব খুলনার মুহিউসুন্নামাওয়ানা সাহেব আব্রাহাম সাহেব রহমতুল্লাহ নিকট গেলেন। উনি যে বাসায় থাকতেন সেখানে বললেন যে হজরত এখানে মসজিদ নববী, এখানে আপনার মজলিস, আমি কি আপনার মজলিসে বসবো নাকি মসজিদে নববীতে গিয়ে বসবো এটা আমি বুঝতে পারি না। এই লোকের মধ্যে সাচ্চা তলব ছিল। তো শাহরদুই বললেন মিয়া আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো, রুহ এবং দিল নূরওয়ালা হবে, নূরের চোখ পয়দা হবে। ফের যখন মসজিদ নববীতে যাইবা তো তখন সেখানের নূর দেখার তৌফিক হবে, নূর নেওয়ার তৌফিক হবে। বলো ভাই, হ্যাঁ না? এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়ায় কাবাকে বলতেছিলেন হে কাবা, আমি জানি তোমার কত আজমত মর্তবা, কিন্তু আমি এটাও জানি যে একজন মুমিনের মর্তবা তোমার চেয়ে ঊর্ধ্বে। শুনতেছেন ভাইরা? তো কি অর্থ এই মুমিন মানে? মুমিনে কামেল। হ্যাঁ, আল্লাহ এবং রসুল যখন মুমিন উচ্চারণ করেন সেই মুমিন মানে ফাসেক না। হ্যাঁ, যে মাসিয়তের লানত ডুবা তাকে মুমিন বলেন না আল্লাহ এবং আল্লাহ রসুল। যদিও শরীয়তে ইস্তেলাহে সে কাফের না, কিন্তু আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল মুমিন বলার অভ্যস্তই হলেন মুমিনে কামেলকে। তো ওই হাদিসের অর্থ হল যিনি মুমিনে কামেল, অর্থাৎ যিনি তাআল্লুক মা আল্লাহ ওয়ালা, যিনি মুকাররাবে বারগায়ে হক, তার মর্তবা হে কাবা তোমার চেয়ে উঠবে। তাহলে এর অর্থ কি দাঁড়াইল? কাবাও তাজাল্লিয়াত এলাহিয়া, শয়কের হাকিগত তাজাল্লিয়াত এলাহিয়া। কি কথা বোঝেন নেই? তো কাবার তাজাল্লির থেকে শয়কের তাজাল্লি আরো উর্ধ্বের মর্তবা বলা, আরো ঊর্ধ্বের মর্তবা ওয়ালা। কাবার মাধ্যমে আল্লাহ পাক, কাবা কোন রাহবরে মিল্লত না, কাবা কোন নায়েবে রসুল না, কাবা কোন নায়েবে রসুল না, তাই না? কাবাকে আল্লাহ রসুল বলেন না যে আমার পরে তুমি আমার ওয়ারিস, উম্মত কেয়ামত পর্যন্ত তোমার নিকট থেকে দিন নিবে, কাবাকে এটা বলেন নেই। এটা ওলামায় রব্বানী সম্পর্কে বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য রব্বানী ওলামা আরিফিন আউলিয়া উম্মতের মর্তবা কাবার চেয়েও ঊর্ধ্বে। কথা বুঝতেছেন ভাইরা? ভয় পায়েন না? আলহামদুলিল্লাহ, দলিল প্রমাণ দ্বারা এগুলো প্রমাণিত করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আমার শাইখের সঙ্গে ছিলাম মক্কা মুকাররমায়, মক্কা শরীফে ছিলাম, উমরার সফর ছিল হজরতের। হজরত বাবুল উমরার অপোজিটে খানায় কাবা থেকে বের হলি হজরতের বাসা, যেখানে হজরত থাকেন, হোটেল না হোটেল বলে, ওটা হোটেল না একটা বাসা ছিল। যাই হোক, তো হজরতের রুম তার সামনের রুমে পাশাপাশি রুমে আমি থাকতাম। আমি গেছি জোহরের নামাজ পড়তে, নামাজ পড়ে তো আমার হজরতের কাছে আমি একদমই আলহামদুলিল্লাহ সর্বক্ষণ থাকতাম, এই শোয়ার সময় আরামের সময় খাওয়ার সময়টা ছাড়া। তো জোহরের নামাজ পড়ে আসতে আমার সামান্য দেরি হয়েছে, হজরত একদম রাগে, খুব রাগ, রাগের কাইফিয়তে আছেন, দেখলেই ডর লাগে আমাকে। খুব রাগত সুরে, রাগত স্বরে আমাকে বললেন যে টুক টুক একদম গরম, বললেন যে তুমি দেরি করছে কেন ওখান থেকে আসতে? কথা বুঝেন নাই? মানে নিজের শায়েখের সোহবতে আসতে তোমার দেরি হলো কেন? তুমি এটা জানো না যে ফরজ এবং সুন্নত পড়ে ফরন শায়েখের সোহবতে আসেছে? শায়েখের শায়েখের সোহবত কাবার সোহবত থেকে আফজল, আলা। তোমার এটা জানা নেই কেন তুমি ওখানে দেরি করছ? আমি ধমক টমক আচ্ছা রকম খায়া পরে ভাই সাহেব বলতে চাইলে তাকে বলার তো মৌকা দেওয়া চাই, ওই হাকিমতে সাহেব তাজাল্লিয়াতে এলাহিয়া, তিনি যাই বলবো ওটার সঙ্গে তাজাল্লি তাজাল্লি নূরই নূর আসতে থাকবে। সেটা চান্স পাইছ তো শুনো নেও। হযরত থামলে, তখন একটু কিছুটা থামলে পর আমি বললাম যে শেখের গুসা থেকে যত জলদি মুক্তি পাওয়া যায়। তা আমি বললাম হযরতজি, আমি গেছি যখন আমি গিয়ে ফরজ পাইছি, মানে গিয়ে জামাত দাঁড়ায় গেছে, পরে সুন্নত দুই রাকাত পড়লাম, পরে আগে যে চার রাকাত ছুটে গেছিল ওইটা পরে পড়ছি, সির্ফ এতটুকু কারণেই দেরি হয়েছে। এরপরে আমি এক সেকেন্ড দেরি করি না, ফরজ চলে আসছে। বলে আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ, ফির সুন্নত পড় লিয়া করো সির্ফ, ফির ফরন আ যায় করো। এখন কি বলবেন, সুবহান আল্লাহ তাআলা বিহামদিহি। তো বলতেছিলাম যে কাবা এ তো হাদিয়ে মিল্লত না, অর্থাৎ কাবা রাহবরে উম্মত না, রাহবরে মিল্লত না, কাবা এটা কেবলা, আমরা সেদিকে মুতাওয়াজ্জিহে নামাজ আদায় করব। হ্যাঁ আল্লাহ পাকের তাজাল্লি তাজাল্লি সে কাবার উপর অবতীর্ণ হইতে থাকে, নূর অবতীর্ণ হইতে থাকে, কিন্তু আল্লাহ পাকের ইসমে হাদির তাজাল্লি অবতীর্ণ হইতে থাকে শাইখের উপরে। প্রথম তো নবীর উপরে, নবীদের উপর আল্লাহ পাকের ইসমে হাদির তাজাল্লি হয়, এবং নবীদের নায়েব আউলিয়াদের উপর আল্লাহ পাকের, ওলামায়ে রব্বানীনের উপর আল্লাহ পাকের হাদি নামের তাজাল্লি হয়। কি অর্থ হল, আল্লাহ পাকের হেদায়েতের নূর যার দিকে মুতাওয়াজ্জি হয় সে হেদায়েত পাই যায়, সে আল্লাহ পর্যন্ত পৌঁছেই যায় হেদায়েত, চাই সেটা এরাদ উত্তরিক হোক বা উসুল ইসালিল মতলুব হোক, আল্লাহ পাক দোনো অর্থে হাদি। কি কথা বুঝেন নাই, আল্লাহ পাক দোনো অর্থে হাদি, আল্লাহ পাক হেদায়তের রাস্তাও দেখান আর মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছে দেন। এই দোনো অর্থে, অর্থাৎ উসুলিল্লাহ আল্লাহ যাকে দান করতে চান সেই নূর শাইখের উপর নাজিল করেন, শাইখ শাইখের সুবতে বসে, তালিম তালিমে বসে, তরবিয়তে বসে, শাইখ থেকে দোয়া নেয়, উসুলিল্লাহর নূর ও কর্ম আল্লাহ তাকে নসিব করে দেন। কথা বুঝতেছেন ভাইয়া? আমি যখন সর্বপ্রথম হাকিম উম্মতের মালফুজাতে এই মজমুন পাইলাম হাকিকতে শায়েখ তাজাল্লি হক হ্যায়, তা আমার সে খুশি, এমন যে আমি কি করব, কি ছুটাছুটি করবো, ধরাধরি করবো আনন্দে, এসা লাগে। তা আমি আমার হজরতকে লিখলাম যে হজরতজি, হাকিম উম্মতের মালফুজাতে পাইলাম হাকিকতে শায়েখ তাজাল্লি হক হ্যায়, এটা পাওয়ার পরে তো আমার এত আনন্দ, আমার ভীষণ খুশি, যা আপনাকে লিখলাম আলহামদুলিল্লাহ, আমার খুব খুশি লাগতেছে আমার শায়েখ তাজাল্লি হক। হজরত ওয়ালা জবাবে লিখছেন, এ ভাইয়া তুমি এটা বুঝছো কিনা, তাজাল্লি হোক কি বুঝছো তুমি, যে শায়েখের উপরে আল্লাহ পাকের ইসমে হাদির তাজাল্লি হয়, এই অর্থ। তো হেদায়তের তাজাল্লিয়াত অবতীর্ণ হয় শায়েখের উপরে, নায়েব রসূলের উপরে। হ্যাঁ, তো সেটা যারা সেখানে উঠে বসে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালুহু, তো তাদের সোহবতের নূর দ্বারা এই রুহকে প্রতিপালিত করেন এবং সে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেন। হযরত মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি সোহবতে থাকছেন কয়েকদিন, কোথায় গিয়ে পৌঁছছেন সুবহানাল্লাহ, লিখছেন যে হযরত আমার তো কোনো হাল অবগারা নাই, তো আপনার ওখান থেকে আসার পরে আমার এখন বর্তমান অবস্থা যাইতেছে এই যে শরীয়ত তবিয়ত বন গেই। এ হল একটা। আরেকটা হল কি, যে সারা কোরআন হাদিসে জায়গায় জায়গায় ভাই এটা তারুজ, আয়াতের লগে তারুজ, সাংঘর্ষিক অবস্থান, হাদিসে হাদিসে তারুজ, হাদিসে আয়াতে তারুজ। আমার দৃষ্টিতে কোন আয়াত হাদিস কোন জায়গাতে কোন তারুজ নেই, কতটা আলা দরজার তাফাক্কু আল্লাহ পাক দান করছেন। তো আরুজ বলতে আমি কিছু দেখি না, তারুজ নেই, সব খতম। শুনতেছেন ভাইরা? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, আরেকটা কি ছিল, যে কেউ প্রশংসা করুক আর না হলে দুর্নাম করুক, এগুলা আমার কাছে সমান সমান। মানে মাখলুকের উপর থেকে দৃষ্টি কতটা সরে গেছে, আল্লাহ পাকের জাতের উপরে দৃষ্টি কতটা নিবদ্ধ হয়ে থাকে সর্বদা, চিন্তা করতে না পারেন আমার ভাইয়েরা। এতে প্রমাণিত হয় যে শেখের সোহবত কতটা জরুরি। যাই হোক, আমি তো খুতবাও পড়ি নাই, এই সময় বয়ান করার খেয়াল ছিল না, মনে করছি আগে দুই কথা বলি, পরে না হয় খুতবা পড়ে দুই কথা বলবো। এখন তো এটা বলতে বলতে টাইম শেষ। যে ওখানে জোহরের আগে ছিল আলোচক বৃন্দের নাম, এনারা কিছুদিনই কথা বলবেন, তো তারা যা বলছেন তো তা আপনারা শুনছেনই। পরে লেখা ছিল দ্বিতীয় পর্বে কার গুজারি, বা কে কোথায় কিভাবে সিলসিলার খেদমত করতেছে, কাজ করতেছে, মজলিস করতেছে, সাপ্তাহিক মজলিস, মাসিক মজলিস, দৈনিক মজলিস, এবং কি কি ফায়দা সেখানে হচ্ছে, এ হল কার গুজারি না। ইনারা কার গুজারি শুনেছেন, কার গুজারি হবে শেখ, এই যে কার গুজারি হবে এটা তো আমরা কোনোভাবে আমাদের খেয়ালও আসেনি বা স্বপ্নেও দেখি নাই যে এইরকম কারগুজারি হয়। কারগুজারির যে এই অর্থ এটা আজকে দেখলাম, প্রথম এই সাক্ষাৎ হল এই কারগুজারির সঙ্গে জিন্দগিতে। আজিব মহামলা করে দেখলাম সবারই একই দশা, অথচ এক একজন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, সুবহানাল্লাহ। তো জজবায় মহব্বত তাদের কারগুজারির হাকিকতই তাবদিল করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। হযরত হাকিম মুহাম্মদ থানভি নবর তাআলা মরকাদহু বলতেন যে তোমরা আমাকে শেখ বানাইছ, তোমার শেখের মাওয়াইজ, মুলফুজাত, বায়ানাত এগুলো তোমরা শুনতে থাকো। ওই যে শেখের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যে হেদায়তের নূর আল্লাহ নাজিল করেন সেটার মাধ্যমে তোমার জিন্দগি তরবিয়ত হইতে থাকবে, যাতে তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও। এজন্য প্রত্যেকের উচিত নিজের শেখের মাজামিন, বয়ানাত শুনতে থাকা এবং যত বেশি সম্ভব সোহবতে আসা এবং মজলিসে বসা, যোগাযোগ রাখা। হাকিম থানভি বলছেন শেখের সঙ্গে খুব তাল্লুক রাখো, যোগাযোগ রাখো, চিঠিপত্র দাও। আজকাল তো সহজ, মোবাইলের কারণে অনেক সহজ হয়ে গেছে। তো আমাদের এখানে ঢাকাতে আমার মজলিস হয় প্রতি মঙ্গলবার আসরের পরে, মাগরিব পর্যন্ত মজলিস হয়। যেহেতু আমাদের এই প্রোগ্রামগুলো সাপ্তাহিক, মাসিক, জুমার পরের মজলিস সব লাইভে প্রচার হয়, লাইভ প্রোগ্রাম হয়, তো সারা দেশ থেকে আমাদের দোস্ত আবরা নিজ নিজ জায়গায় বসে মঙ্গলবার বিকালের মজলিস শুনতে পারেন। আশ্চর্য হল করাচির লোকেরা আমার বাংলা মজলিস শুনতে থাকে, কারণ তারা হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইকে পাইছিল, হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাই আজকে নাই। ওই বেচারাদের যে ছটফট তড়পতে থাকে দিল, তোরা কি করবে, বিচারহীন হয়ে এই সকল করে। যারা আমার সঙ্গে তাল্লুক রাখে এদের অনেকে এই বাংলা মজলিস এগুলো শুনতে থাকে লাইভে। তা আমার কাছে মেসেজও লেখে যে আমি আজকে মজলিসে শরীক ছিলাম। মাঝে মধ্যে আমি বলি যে ভাই তুই তো বাংলা, তো তুমি কি ফায়দা পাইলা, যে আমার বহুত বেশি ফায়দা হয়েছে, আমার বহুত নফা হয়েছে এই বলে। অথচ আমাদের দেশের দোস্ত আবাবদের মধ্যে কতজনের মধ্যে এই ফিকির পয়দা হয়েছে যে ভাই লাইভ প্রোগ্রামে আমি শুনব, হ্যাঁ না? তো মঙ্গলবারের মজলিস শুনতে পারেন। যে সকল আহবাবরা নিজের মাদ্রাসায়, নিজের মাহাউলে এরকম লাইভ প্রোগ্রামে মজলিস শুনাইতে পারেন নিজের দোস্ত আহবাবকে, অথবা নিজের মাদ্রাসার আসরের পরে হয় যেহেতু তোলাবায় কেরাম, আসাতেজা কেরাম, যদি ওখানে ঝামেলামুক্ত পরিবেশ মনে করেন যে কোনো সমস্যা নেই, ইতমিনানের সাথে শোনা যাবে, কোনো পেরেশানি পয়দা হবে না, তবে তারা সেটার ব্যবস্থা করতে পারেন। এভাবে জুমার দিনে জুমার পরের মজলিস যে হয় নিজ নিজ জায়গাতে এটা চালু করতে পারেন, ওখান থেকে আপনারা মজলিস শুনতে থাকলেন দোস্ত আহবাবদেরকে নিয়ে। আর যেটা মওলানা বললেন যে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এটা মাসিক ইজতেমা হয়, মাসিক ইজতেমায় মাগরিবের পর থেকে ওলামায়ে কেরাম বয়ান করেন, এসার পরে আলহামদুলিল্লাহ আমার বয়ানের নিজাম থাকে, তো সেখানে আপনারা মাসিক ইস্তেমারি বয়ান অন্তত পক্ষে এসার পরের যে যদি পুরোটা শোনার ব্যবস্থা হয় তো বহুত আচ্ছা, কমপক্ষে এসার পরের এই অংশটুকুও যদি শোনা যায় তো সেটার ব্যবস্থা করলে নিজেরা পুরো এক মাসিক ইস্তেমা পাইয়া গেলেন, হ্যাঁ না? আর প্রত্যেক মাসিক ইস্তেমার পরের যে রোববার, সেই রোববার রাত্রে 10টার দিকে হয়তো এই উর্দু বয়ান হয়। সারা বিশ্বে যারা উর্দু ভাষী মানুষ, যেহেতু আমার শেখ উর্দু ভাষী ছিলেন তো তার সঙ্গে সম্পর্কের কারণে বহু লোক যারা আমাকে মহব্বত করে তো তারা উর্দুতে বয়ান শুনতে চায়, তো আলহামদুলিল্লাহ এখানে উর্দুতে বয়ান হয় আর সারা পৃথিবী থেকে তারা শুনতে থাকে। আপনি শুনলেন তো একটু আগে, অন্তত 20টা দেশ থেকে শুনতে থাকে, কখনো ওনারা মেসেজ দিচ্ছে যে আজকে 25টা দেশ থেকে শুনলেন অনেকে, আর বহু জায়গা থেকে। তো আমাদের এখানে আপনারা যারা আছেন আহবাবে কেরাম মুজাহিদিন, তো আপনারা নিজ জায়গা থেকে এই উর্দু বয়ান শোনার ফিকির করতে পারেন। এখন যদি কোনো আপনার সফরে থাকেন আর মোবাইল আপনার ওই কি সিস্টেম মুফতি শহীদুল ইসলাম বাতায় সেগুলি আমি এইসব কল কবজা আমি ঘাটাঘাটি করি না, আমি এগুলি জানি না, তো তারা করে যে দেখি যে মানুষ শুনে, তো সেটা আমার জানা আছে তাই বলতে পারি যে মুফতি শহীদুল ইসলাম সাহেবের সঙ্গে যোগাযোগ রাখলে ওই হয়তো একটা লাইন পেয়ে যাবেন যে কিভাবে বয়ান পৌঁছবে। এগুলো আবার ওই কিসে টেলিগ্রাম না কিসে দেয় সেগুলো স্টক থাকে, ওইখান থেকে নিজে শোনা যায়। তো নিজের শেখের কথাবার্তা আলহামদুলিল্লাহ শুনতে থাকা চাই, আল্লাহ পাকের করম যে আমার শেখের সঙ্গে আমার যখন উঠা বসার তৌফিক হইত, হযরত সুবোধে থাকতাম, দুনিয়ার কারো কোনো বয়ান শোনার তাহাম্মুলই আমার ছিল না, ওই জমানাতে কোন কারো বয়ান আমি শুনতে পারতাম না। আমি এক জায়গায় গেলাম মাদ্রাসায়, বয়ান হইতেছে দুম স্টেজে কোন জায়গাতে, মাইকে আওয়াজ আসতেছে পরিষ্কার, কিন্তু আমি কোন শব্দ কানে খেয়াল করে শুনতে পারতাম না, এতটা আলহামদুলিল্লাহ হযরত ওয়ালার বরকতে আল্লাহ পাকের করম ছিল যে শায়খের কথা শোনা, তার মজমুন শোনা, এটাই শোনা, এটাই শোনা, এটাই শোনা। হযরত ওয়ালা আমার শায়খ রহমুল্লাহ 17 বছর 16 বছর শাহ আব্দুল গনি ফুলপুরের সভাপতি ছিলেন, হ্যাঁ, তো হযরত ওয়ালা বলতেন যে ভাই হযরত খালি আল্লাহর মহব্বত মারেফত বয়ান করতেই থাকেন, মহব্বত মারেফতের মাজামিন আশা শুনাইতে থাকেন। ফের হযরত এক পর্যায়ে বলল যে ভাই কাহা তো গিয়াদ না হোক, ভাই এত শুনি এত শুনি এত শুনি মুখস্থ না হয়ে থাকে কেমনে, তাই না? তো নিজের শায়খের কথাবার্তা এতটা শুনতে থাকা চাই, মন তু সুদম তু মান সুদি, মন তন সুদম তু যা সুদি, তা কসনা গোয়াত বাদ আজি, হ্যাঁ, মন দি গরম তু দি গরি, আর চাট গায়ে উচ্চারণ হলো তা কসন গোয়াত বাদ আজি, মন তু দি গরম তু দি গরি। এটা এই জন্য বললাম যে চাট গায়ের টোন এবং আন্দাজ এবং ভাষা ভঙ্গি এবং বাগধারা আমার কাছে খুবই মজা লাগে, আমি এতই খেয়াল করে শুনি যে যাতে আমি বলতে পারি, কিন্তু আমি পারি না, যে কেউ দেখি যে পাশে চাট গায়ে বলে আমি খুব মোতাবত শুনি যাতে আমি দু চার জুমলা মুখস্থ করতে পারি, কেন যে আমি পারি না, পরে আমি মনে মনে ভাবছি যে তাহলে এদের কারো সুবোধে থাকব, যে এরকম পাকা মানুষ চাট গায়ে ভাষাওয়ালা কারো সুবোধে কিছুদিন থাকবো এতটা যাতে করে হাতটাকে মান তুসুদাম তুমান শুধু হয়ে যায়। এরকম লোক একজন আছে, তিনি কই গেলেন যে আমাদের এই যে মিরপুরের হুজুর মাওলানা হাবিবুর রহমান সাহেব হুজুর, ইনি হাটহাজারি মেহকলে পড়াশোনা করছেন, ইনি যখন মানে কোন জায়গায় দেশে বা বিদেশে গেলে সৌদি ওগারাতে চাটগায়া মানুষের লোক দেখা হয় যে যদি উনি টের পাইছেন যে এটা চাটগায়া, এমন ঝড় তুফান শুরু করে দেন চাটগায়া ভাষা দিয়ে, ওই লোক একদম উনার পুরো ভক্ত হয়েছে যে আমার দেশি ভাই পাইছি, দেশি ভাই পাইছি আমার দেশের লোক, পরে সেও মানে খুব খুলে খুব প্রাণ ঘুরেছে প্রাণ খুলেছে বলতে থাকে, পরে যখন জানে যে না লোক তো কুমিল্লার বরুড়ার মানুষ, কিন্তু একদমই বলো ভাই আমি তো মনে করছি আপনি একদমই অরিজিনাল চাট গায়ে, এর নাম হলো মান্তু সুদম তু মানসুদি, মান্তন সুদম তু যা সুদি,
মজলিস গুলো এইভাবে শোনার কি ফিকির করা যায়? যদি এটা আমার কয়েকদিন আগে এই সপ্তাহে বিগত সপ্তাহে হঠাৎ একদিন খেয়াল আসলো, মানে বিষয়টা হচ্ছে এই যে সারা দেশে সফর করা এবং কমপক্ষে নিজের আহবাবদের কাছে সফর করা, তাদের এলাকায় কিছুদিন কথাবার্তা বলা, তো এখন শারীরিক নিজের অবস্থার কারণে আর অনেক বেশি রকমের এখানে স্থানীয় ব্যস্ততার কারণে আমি ইদানিং সফর একদম কমাইয়া দিছি, একদমই কমাইয়া দিছি মজবুরান। যদিও আমার মন চায় না, দিল চায় না যে আমি সফর এভাবে কমাইয়া দিই। ভাই, দিনের কথা বলার সুযোগ তো বড় নেয়ামত, কিন্তু নিজের জিসমানি হালাত এবং এখানের সিদ্ধতে মশরুফিয়া এই সবটার কারণে এখন মুশকিল লাগতেছে। কিন্তু এই সুরত যদি এখতিয়ার করা হয় যে এই মজলিসগুলো নিজ নিজ জায়গা থেকে এভাবে শোনা, তাহলে সারা দেশের আহবাবরা নিজের শায়েখের তরবিয়ত পাইলেন সরাসরি একদম ইনশাআল্লাহ তাআলা। এটা একটা সহজ সুরত মনে হয়েছে, এটার জন্য সব আহবাবরা সব মুজাজিন একরাম ফিকির করবেন যাতে এটা বাস্তবায়িত হইতে পারে ইনশাআল্লাহ তাআলা। ফিকির করা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন ইনশাআল্লাহ তাআলা। আর নিজেরা নিয়মিত জিকির করি, জিকিরে নূরই নূর। হ্যাঁ, আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন, একদিন যদি শায়খের বাতলা জিকির ছুটে, যেদিন ছুটলো ওই দিন নাস্তা বন্ধ করে দাও। এই তুই নফসের বলো তুই জিকির করলি না কেন, তোর নাস্তা বন্ধ। তো ওই নাস্তা আর দুপুরে খানার নির্ধারিত সময় রাখ, আর খানা খাইও না। এখন রু চিল্লা ফল্লা শুরু করে দিবে, নফস নফস চিল্লা ফল্লা করে শুরু করে দিবে, ভাই আমার নাস্তা দিলে না, বলছে তুই জিকির করলি না কেন। তো এতটা কষ্ট হবে, পরে হযরত বলেন যে নফস নিজে পায়ে ধরে বলবে যে ভাই তুই নাস্তা দে আর জিকির শুরাবো না। হ্যাঁ, জিকির নিয়মিত করা চাই, জিকিরের মধ্যে বড় নূর। তামাম আকাবির দিন মাশায়েখ উম্মত তারা জিকিরের বহুত এহতেমাম করতেন, বহুত এহতেমাম করতেন, বহুত এহতেমাম করতেন, জিকির না ছুটে না। আর শায়েখের বাতলানো মামুলা না ছুটে, এবং নিজেরা চেষ্টা করা নিজের মাহাউলে মজলিস করার জন্য, হিম্মত করি, ফিকির করি, চেষ্টা করি যে সকল কথা আকাবির দিনের মাওয়াজ মলফুজাতে মজুদ আছে এগুলো আমি পড়ব, আল্লাহর বান্দাদেরকে শোনাব, আমি পড়ব, আমার রুহে নূর আসবে, আল্লাহ পাকের কর্ম নসিব হবে, আল্লাহ পাক দেখবেন যে আমার মাহবুবিনের মাওয়াজ মলফুজাত সওয়ানে হায়াত এই বান্দা পড়তেছে, আল্লাহ পাক তাকে কর্ম দান করবেন, নূর দান করবেন, রু তার তাগড়া হবে, মজবুত হবে, তার তারাক্কি রুহানি দিনি বাতিনি হইতে থাকবে। একদিন আসবে সে নিজে অনুভব করবে যে ভাই ব্যাপার কি, তু নিবুজ কো ক্যা সে ক্যা শৌকে ফরামা কর দিয়া, পহলে যা ফির জানে যা ফির জানে জানা কর দিয়া, নিজের অনুভব হবে। বাচ্চা যখন দুধ খায় না, ক্ষুধা লাগলে চিৎকার, আর যখন দুধ খায় তাজা হয়ে যায়, খায় এমন লম্ভ ঝম্প শুরু করে, লাফালাফি হাত পাও নাচা নাচি, তো তু নেবুস কো ক্যা সে ক্যা শৌকে ফরামা কর দিয়া, হ্যাঁ না, পহলে যা ফির জানে যা ফির জানে জানা কর দিয়ার এক দৃশ্য যে মা তুমি কি করলা, আমার কি বানাইয়া দিলা, এখন তো আমি আর স্থির থাকতে পারতেছি না, লম্প ঝম্প করতে থাকে, এসা হয় না। তো রু যখন এরকম নূর পাইতে থাকে, রু লম্প ঝম্প করতে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, গর্বে বিনি কর্র ফর্রে কুরবরা জিফা বিনি বাদা জাই সরবরা, যে আল্লাহ পাকের কুরবের নূরের লম্প ঝম্প আর দাপট এগুলো যদি তুমি দেখতে পাও, সারা পৃথিবীর এই ভোগের পৃথিবী পুরাটাকে তোমার মুর্দা লাশ মনে হবে, দুর্গন্ধপূর্ণ লাশ মনে হবে, এসা করবে এলাহি নসিব হয়। আমার ভাই তাকওয়ার ইহতেমাম করি, তাকওয়ার ইহতেমাম করি, আমার ভাই আল্লাহর কসম তাকওয়ার ইহতেমাম করি। হ্যাঁ, তাকওয়া বড় দৌলত, তাকওয়া বড় দৌলত, তাকওয়া বড় দৌলত, ইত্তেবা সুন্নত বড় দৌলত, জিক্রুল্লাহ বড় দৌলত, আকাবের ইত্তেবা বড় দৌলত, এগুলোকে একদম প্রাণের সঙ্গে ধরে রাখি, না ছুটতে পারে কোনোভাবেই তাকওয়া, না ছুটতে কোনো না ছুটতে পারে কোনোভাবেই ইত্তেবা সুন্নত, না ছুটতে কোনো ছুটতে পারে কোনোভাবেই জিক্রুল্লাহ, হ্যাঁ না ছুটতে আমার হাত থেকে কোনোভাবেই আকাবের উম্মতের আচর, আকাবের উম্মতের দাম আর না ছুটে, এটা খেয়াল রাখা, হামেশা আকাবের রাস্তার সঙ্গে জুড়ে থাকা। আমার ভাইরা
আকাবের দিনের মাওয়াজ মুলফুজাত মোতালা করতে থাকে, কম হোক পরিমাণে কম হোক। একটা লোক সে 10 বছরে কোনদিন দুধ খায়নি, এই আর হঠাৎ একদিন মন খানিক খাইছে, একদিনে খাইছে মন খানিক, এক মন পরিমাণ খাইছে, এই লোকের স্বাস্থ্য কেমন হবে? আর এক লোক সে 10 বছর যাবতী প্রতিদিন 150 করে হইলেও দুধ খেয়েছে, এটা রেজাল্ট আসবে না? দুধ তো দুধই ভাই, এর মধ্যে যে শক্তি থাকে, প্রাণ থাকে, জিক্রুল্লাহর মধ্যে নূরই নূর থাকে, জবরদস্ত প্রাণ শক্তি থাকে আল্লাহর দিকে উড়ে নেওয়ার জন্য। হ্যাঁ, অনুরূপ ভাবে মাওয়াইজ মুলফুজাত আকাবেরের তার মধ্যে ওই সকল আকাবেরের নিসবত মাল্লা তাল্লুক মাল্লার নূর থাকে, ওই নূর রুহ লাভ করে, রুহ মজবুত হয়, তাগড়া হয়, শক্তিশালী হয়, তখন আরশ আজমের দিকে উড়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। কথা বুঝতেছেন ভাইরা? এজন্য আকাবের দিনের মাওয়াইজ মুলফুজাত অল্প হইলেও মোতালা করার চেষ্টা করি, অল্প অল্প হইলেও। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু আমাদেরকে তৌফিক দেন। আরেকটা বিষয়, দেশব্যাপী এবং দুনিয়াব্যাপী নানান হালাত আসতে থাকে, মুনকারাতের ঝামেলা, হ্যাঁ না, সে বাতিল পন্থীদের ঝামেলা, নানান রকমের বিশৃঙ্খলা, যেখানে কিছু এমনটা নিজের জিম্মাদারি মনে করা হয়, মনে করতে হয় যে ভাই এখানে নাহিয়ারিল মুনকারের সোবার দৃষ্টিতে এখন আমার করণীয় কি? কথা বুঝেন নাই আমার ভাইরা, করণীয় কি সেটা কি আমরা নির্ধারণ করব নাকি শরীয়ত নির্ধারণ করবে? তো নাহিয়ারিল মুনকার সম্পর্কিত আহকামাত আমাদের পড়া উচিত, কথা বুঝতেছেন, এবং সেই মোতাবেক যা করণীয় আছে সেটুকু করা উচিত। কিন্তু রেওয়াজ দুনিয়াতে যেগুলো চলছে, যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই, হযরত হাকিমুল উম্মত থানবী বলেন এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা বিভিন্ন পদ্ধতি, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা পদ্ধতি সেটা কি ইসলামী পদ্ধতি? সেটাকে গ্রহণ করা সহি কিভাবে বলেন? হ্যাঁ, আমরা আপনারা বসে রয়েছেন কেন? হ্যাঁ, ময়দানে আসেন। হযরত থানবী বলেন তো ময়দানে যাইতে হবে কি জন্য? যেটা করতে হবে সেটা করব, যদি করার মতো ক্ষমতা থাকে তো মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরু বিয়াদিহি। কি কথা বুঝেন নাই? শরীয়তপুরে এক ইমাম সাহেব, লম্বা চূড়া বড় কাটার থেকে ফারেক, পিজি হুজুর রহমুল্লার জমানার ছাত্র, সুন্দর মানুষ, বহুত লম্বা, ভীষণ সাহসী, অনেক শক্তিশালী। উনি আমাকে বললেন যে একদিন দেখলাম মাগরিবের নামাজ পড়ে এক লোক, তারপরে আমি তো ইমাম ছিলাম কি করলো জানি না, পরে যে শূন্য তকারা পড়ল আমি দেখলাম কি বলে যে আল্লাহ করে, এরপরে রুকুতে যায়, এরপরে আল্লাহ করবে নিচে যায় যে সেজদা না করে আবার উঠে যায়, পুরা নামাজ এইভাবে শেষ করল। বলে যে আমার গুসা লাগছে, আমি উঠা বসে রয়েছি যে ওই নামাজ শেষ করুক, তারপরে ওরে ধরছি আমি আজকে, আজকে ওর খবর আছে। উনি আমাকে নিজে শুনেছেন এটা, যাই হোক। পরে বললেন যে আমি ওরে ধরলাম, দরজা আগলে ধরছি যাতে ও বাইরেতে না পারে, গায়ে শক্তি আছে খুব, খুব সাহসী এবং মেজাজি। পরে বললেন যে আমি বললাম এই কি নামাজ পড়লে তুমি যে সেজদা করলাম, সাজদে সেজদা এখানে করব কেন, কই করবি তুই, সেজদা করবো বাবার ওখানে গিয়া, তুই বাবার ওখানে গিয়ে সেজদা করবি, ডাক্তার আমি আজকে দেখাইতেছি। ওর ঘাড়ে ধরে একদম ওই পাশে ছিল খাল, টাইনে ওই খালের মধ্যে, আমি খালের মধ্যে নিয়েছি, নিয়ে ওরে একদম ঠাইসে ধরছি পানির মধ্যে, আর অনেক জোরে চাইপে ধরে বলি যে কর বাবার বাবার চেষ্টা করতে এখানে তোর শেষ আজকে। এখন ওই বেলা যত চিৎকার দেখো আমি ছাড়ি না, ওরে ঠাইসে ধরছি তো ধরছি খাল পাড়ে, কখনো পানির মধ্যে কখনো খালের পাড়ের মধ্যে ধরছে কপাল ঠাইসে। ওই লোক হুজুরের হাতের যে প্রচন্ড চাপ এতে অনুভব করছে, নাইজেরিয়ান মানুষের, নাইজেরিয়ান কোন মানুষের এই আক্রমণ মনে হইতেছে, নাইজেরিয়ান যে কালা কালা লোক, শুনছি যে ওরা ভীষণ শক্তিশালী। দেখবার মক্কা শরীফে মসজিদুল হারামের মধ্যে এক যুবক নাইজেরিয়ানের পাশে আমি বসা, কালো, পরে আমি তার সঙ্গে আরবিতে কথাবার্তা বললাম, বললাম যে ভাই শুনলাম যে তোমরা নাকি অনেক শক্তিশালী, হাসে, বললাম শোনো আমার তুমি, আমি তোমার হাত ধরি, তোমার হাতে হাতে মিলে পরে আস্তে আস্তে তুমি চাপ দিবা, আমি চিৎকার দিলে ছেড়ে দিবা। ও হাসলো, হাসলো, পরে পরে আমি বললাম এখন চলো এবার হাত মিলাই, তুই মিলাইছি, আমি বললাম এখন চাপ দেও দেখি, হালকা দিবা কিন্তু। ও চাপ দিতেই ভাই আমার তো অবস্থা খারাপ, আমি চিৎকার, স্যার ভাই স্যার। ও বেচারা অনেক হাসছে যে ভাই মাত্র স্টার্ট করলাম, তুমি স্টার্ট করলাম তো তোমার অবস্থা এই, কি হবে শেষে। তো ওই ইমাম সাহেব এমন ভাবে ওরে ধরছে যে একদম মানে এই কিসা আমাকে শুনাইলেন উনি। যাই হোক, পরে কিছুদিন পরে আমার বয়ান শুনে শরীয়তের বিভিন্ন অঞ্চলে ওই লোক বায়াত হয়েছে আমার কাছে, ফের বয়ান শুনে 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 তারপরে এখন ঠান্ডা হয়েছে, মানে আগের মতো গরম নেই। সেই বয়ান কি, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরিহু বিয়াদি। ওই কয়ে আমার ওই দিন শুনেছিল, বলে যে ওই যে হাদিস শরীফ পড়ছি না, ফালইউগাইরিহু বিয়াদি, ওই হাত ইয়াদিহি দিয়ে ধরছে ওরে। আমি ইন্না লিল্লাহ, হযরত হাকিমুল উম্মত থানবী বলছেন ইয়াদিহি মানে ইয়ানি ইস্তিতাতে শরিয়া, কুদরতে শরিয়া। তোমার যদি ইয়াদি হি মানে কি, তোমার যদি শরীয়ত প্রদত্ত ক্ষমতা থাকে শরীয়ত বিরোধী কাজটাকে দমন করার, সেটা তুমি প্রয়োগ করো, তোমার দায়িত্ব। এই শরীয়ত বিরোধী কাজ করলে ক্ষমতা প্রয়োগ করে এটাকে দমন করার ক্ষমতা হল সরকারের, হুকুমতের, বিচারপতির, কথা বুঝেন নাই, হ্যাঁ, আইন প্রয়োগকারী সংস্থার সিরিয়াল আছে, সেই সিরিয়াল মোতাবেক স্টেপ বাই স্টেপ। কিন্তু পাবলিকের তো এই ক্ষমতা নেই, নিজের হাত প্রয়োগ করে, বলে না যে আইন হাতে তুলে নেবেন না, এটা ইসলামেরই কথা, আইন হাতে তুলে নেওয়া ইসলামের কোনো বিধান নেই। কিন্তু উনি তো বিয়াদিহির তর্জমাই বুঝছেন এটা, যে একদম সোজা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি তো ওই কোন রাষ্ট্রপ্রধান না, হ্যাঁ না, আমি আইজি না, আমি ওসি না, তা আমি এটা করব কিভাবে বলেন। যাই হোক, তাহলে শরীয়ত কি বলে, যদি তোমার ফাইনলাম জাস্তাতে ফাবিলিসানি, যদি তোমার ক্ষমতা প্রয়োগের মতো অবস্থান না থাকে তাহলে তোমার জবান দিয়ে তুমি এটার ব্যাপারে বলো এটা ঠিক নাই, শরীয়তের বিরোধী। এই ফাইনলাম জাস্তাতে ফাবিকালবি, হ্যাঁ, ভাবি কলবির তর্জমা মুহাদ্দিসিন লিখছেন দুইটা বিষয়, যদি তুমি জবানে বলতে গেল তোমার ইজ্জত বা জীবনের ঝুঁকি, তাহলে এখানে তোমার জন্য অবকাশ যে তুমি এখানে জবানও না বইলা বরং অন্তরের দ্বারা ঘৃণা করো যে এটা অন্যায়, এটা শরীয়ত বিরোধী কাজ, নিজে কষ্ট বোধ করো, হ্যাঁ, এবং ওইটাকে ঘৃণার নজরে দেখো। এবং আল্লামা শাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ বলে যে আরেকটা এর সঙ্গে যোগ করতে হবে, সেটা হলো দিলে দিলে ফিকির করো কি করা যায়, দিলে দিলে ফিকির করো যে কি করা যেতে পারে এই ক্ষেত্রে, কথা বুঝতেছেন। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলী বলেন এখানে আমাদের আরেকটা ক্ষমতা আছে, সেটা হলো যে আমি আর কিছু না করতে পারি, রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবো, হ্যাঁ আল্লাহ এই পরিস্থিতি আমরা কিছু করতে পারতেছি না, দুর্বল কমজোর, আল্লাহ এই শক্তিকে খতম করে দেন, এই অন্যায়কে খতম করে দেন, অন্যায়কারীদের আপনি দমাই দেন, কি কথা বুঝেন না। আল্লাহ আইজুল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ মনসুরুল ইসলাম ওয়াল মুসলিমিন, ওয়াখজুরুল কাফারাত ওয়াল মুবতাদিয়া ওয়াল মালাহিদা ওয়াল হুনুদা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাদদিদ শামলাহুম, আল্লাহুম্মা মাজজিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, ওয়াখরিব বিলাদাহুম, ওয়াখালিফ বাইনা কালিমাতিহিম, ওয়াজালজিল আকদামাহুম, وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين। এটা আল্লাহর কাছে বলতে পারি না, ইননামা আশকু বাসি ওয়া হুজনি ইলা আল্লাহ, আমার দুঃখের কথাগুলো আমি আমার আল্লাহর কাছে আমি বলবো, কি কথা বুঝতেছেন ভাইরা। তো শরীয়ত সম্মত পদ্ধতিতে এই মুনকারাতের সংশোধন করা চাই, যে শরীয়ত বিরোধী কার্যকলাপের সংশোধনের পদক্ষেপ নেওয়া চাই, ব্যবস্থা গ্রহণ করা চাই, ইহুদি খ্রিস্টানদের চালু করা পদ্ধতিতে না। এই বলছেন হাকিমুল উম্মত মাওলানা থানবী নবরুল্লাহ তাআলা মারকাদাহু। আমি কি আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারলাম, কি বলবো। আচ্ছা, অন্তত পক্ষে এতটুকু করেন যে নাহিয়ানিল মুনকার সম্পর্কিত হাদিসের যে শুরুহাত আছে এবং মজহাবের ফেকা এবং ফতোয়ার কিতাবে নাহিয়ানিল মুনকারের যে অধ্যায়গুলো আছে সেখানে এই মাসায়েলগুলোকে দেখেন, অন্তত আলমগীরের ভিতরে দেখেন, ফাতোয়া আলমগীরের ভিতরে নাহিয়ানিল মুনকার সম্পর্কে যে জুজিয়াত আছে এগুলো দেখেন, দেখে ফের সিদ্ধান্ত নেন, যদি আপনি পড়তে পারেন তো ভালো, না পড়তে পারলে না বুঝতে পারলে যিনি বুঝতে পারেন তার সাহায্য নেন, যে এখন আমাদের করার কি। কিন্তু আশ্চর্যের বিষয় হল এমন কোন অঘটন যখন দেশে বা আন্তর্জাতিকভাবে তৈরি হয়, সারা দুনিয়াতে কিছু লোক যারা ফোকাহায় শরীয়তের আহকামাতের এবং জুজিয়াতের খোঁজখবর নেন না, শুধুই একটা রেওয়াজের উপরে চলো আমাদের এই করতে হবে এই করতে হবে, চলো আমাদের এই করতে হবে, আমাদের তো একটাই কাজ, চলো আমাদের ইত্তেবায় শরীয়তে করতে হবে, ইত্তেবায় শরীয়তের আলোকেই করতে হবে যা করতে হবে, সেই কথাটা একদম ছুটে যায় অধিকাংশ ক্ষেত্রে। আমি কি আপনাদেরকে বুঝায় বলতে পারতেছি ভাই ভাইরা? যদি হক তালাশ করেন তাহলে বুঝতে পারবেন, আর যদি জজবার উপর মরতে চান তাহলে আর বুঝানোর ক্ষমতা কারোই হবে না। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, এখানে এখানে দুই বড় মুফতি সাহেব আছেন, তারা এক মশলা একদিন বলছেন আমার সামনে, পরে আমার খুব কষ্ট হয়েছে যে এটা কই পাইলেন ওনারা, তা আমি আলহামদুলিল্লাহ আলোচনা করলাম, এক মুশকিল মশলা ছিল, আমার মনে হয় আমি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো কথা বলছিলাম। পরে দুই মুফতি সাহেব বললেন যে আল্লাহ আল্লাহ, যে একটা মাস্টার ব্যাপারে এত দালাইল আর এত সব তাফসিলাত। পরে ওনারা বললেন যে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করলাম, মানে ও ফতোয়া ওনারা তরক প্রত্যাহার করলেন, রুজু করলেন। আমি খুব ভাবলাম যে এত বড় দুই দারুল ইফতার দুই প্রধান মুফতি সাহেব, তো ওনারা এটা কি বললেন, আমার মনেই খামোখা খটকা। কয়েক মাস পরে দেখা হলো, তো বললাম যে আসলে ওই মশলার ব্যাপারে আপনাদের বর্তমান মাওকিফ কি? বললো না আমাদের মাওকিফ হলো আমরা রুজু করছি ওই মশলা। কেন? মানে দালায়েলের আলোকে আমাদের এটা ওয়াজে হয়ে গেছে, এটাই হক যেটা আপনি পেশ করছেন, কি কথা বুঝেন নাই। কিন্তু বাস্তবতা হলো আমি তো রাতে ওনাদের সঙ্গে দালায়েল নিয়ে কথা বললাম, সকালবেলা আমি ভাবলাম যে ভাই এত দালায়েল আর এত বক্তৃতা করলাম তাকলিফ করলাম, এগুলো একটু দেখি হাকিমুল মদের কিতাবে কি আছে। আমার পিছনে আমার মাথার সাইডে ছিল একটা হলো আল বাদায়, আর একটা কি বাওয়াদের নওয়াদের, আল বাদায় আর একটা বাওয়াদের নওয়াদের, এই দুইটার কোনটা জানি আমি খুলছি, খুললে একদম উল্টাইতে প্রথম নাম্বারই একদম ওই মশলাটাই বের হয়েছে। এবং আলহামদুলিল্লাহ তাম দালাল হাকিমুল মদের দেখার পরে দেখলাম যেই দালাল রাত্রে পেশ করা হয়েছে সেগুলো ওখানে মজুদ আছে, এবং হযরত হাকিমুল মদের সেটা একদম অটল মাওকিফ, কি কথা বুঝেন নাই। আল্লাহের করম, আল্লাহের মেহরবানি। তো এইরকম এক মশলার ব্যাপারে ভীষণ পেরেশানি হলো দেশে এবং আন্তর্জাতিক ভাবে ভীষণ পেরেশানি হলো, এটা না যায় দুটা না যায় দুটা না যায় দুটা না যায়, আমার বুঝে আসে নাই। তারা যে দালাল ছাইপা প্রচার করছেন সেগুলো দেখলাম যে মশলা বলেন আর যে দালাল পেশ করেন দুইটার মধ্যে কোনো মিল নেই, কি যন্ত্রণা। এটা নিয়ে জায়গায় জায়গায় ওলা আমাদের সঙ্গে আলোচনা করতে থাকার তৌফিক হয়েছে। কয়েক মাস পরে আমার করাচি সফর হয়েছে আমার শেখের কাছে, তো ওখানে হজরতের খাস খাদেম আউলাদ রসুল মির সাহেবকে বললাম এই মশলা নিয়ে হজরতের সঙ্গে কথা বলবো। বললাম আপনি হজরতের সঙ্গে কথা বলবেন কি? হজরত এই মশলার ব্যাপারে এক কথা যেটা হাকিমুল মদের কথা। বললাম কি কথা? বললেন সেটা কিতাব যদি চান তো মুশকিল, কিতাব তো পাওয়া যায় না, দুর্লভ। দারুল উলুম করাচিতে একটা কপি আছে, আপনি বললে সেটার সেখান থেকে কপি বানায় নিয়ে আসি, একটা মুসকাজ। বললেন হ্যাঁ আনান। উনি কষ্ট করে দারুল উলুম করাচিতে যোগাযোগ করে সেখান থেকে ওটার ফটো কপি আনাইয়া ফের আমাকে দিয়েছেন। ওর ভিতরে লেখা আছে হেডিং যে কুফার সে মুআলাত হারাম হয় মুআমালাত জায়েজ, মানে বয়কট সহি না, কি কথা বুঝেন নাই, অর্থনৈতিক বয়কট এটা সহি না। হাকিমুল মদ থানবীর কিতাব এটা, কথা বুঝতেছেন ভাইরা? এই এক দুইটা ঘটনা শোনানোর উদ্দেশ্য হচ্ছে শুধু এতটুকু, এই ঘটনাগুলো শোনানো আমার উদ্দেশ্য না, শুধু এতটুকু উদ্দেশ্য যে যখন এরকম মুনকারাত নাহিয়ারিল মুনকারাত মুনকারাত এবং বাতিলের মোকাবেলা প্রতিরোধের বিষয়াদি সামনে আসে, নিজেদের খেয়ালাত আর জজবাত আর ইহুদি খ্রিস্টান ইউরোপীয় জগতের এই কোন প্রতিরোধ পদ্ধতির অনুসরণ না করিয়া ওই ক্ষেত্রে ফোকাহায় উম্মতের যে বয়ান কর্তার তরিকা কি সেটা জানি, সেই মোতাবেক আমরা চলি, এতে এটা এতাতে শরীয়ত হবে, হ্যাঁ আল্লাহ রসুলের এতাত হবে, দিনের ইত্তেবা হবে, এর দ্বারা আমাদের আর কিছু হোক না হোক আল্লাহ পাকের রেজা ও কুরব নসিব হবে। আর একটা ঘটনা বলে শেষ করি, কয়টা বাজে সেটা হলো যে মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির জমানা, তিনি দারুল দেওবন্দের মুতাওয়াল্লি, মজলিসে সুরার প্রধান, পুরা সুরাতে তখন ওলামা ছাড়া গায়ের ওলামা একজনও নাই। হঠাৎ দারুল দেওবন্দের মহল্লে আন্দোলন শুরু হল যে আমাদের মহল্লার মধ্যে দারুল উলুম দেওবন্দের মহল্লায় এখান থেকে কোন সুরার মেম্বার নেওয়া হল না কেন, আমাদের এখান থেকে একজন সুরার মেম্বার নিতে হবে, এটা আমাদের দাবি, নিতেই হবে। মহল্লা বিবি ধুম, কঠিন আন্দোলন, আর যদি আমাদের দাবি নামানো হয় দারুল উলুমকে আমরা উড়িয়ে দিব, নিশ্চিহ্ন করে দিব। পরিস্থিতি এত চরম রূপ নিল, এটাকে দমন করার কোন রাস্তা নাই। উলামায়ে কেরাম পেরেশান, হাকিমুল উম্মত থানভী বলেন, আমি পরিস্থিতির ভয়ঙ্কর অবস্থা দেখিয়া তখন আমি হযরত গঙ্গুহীকে লিখলাম যে সুরাতে সব আপনার অনুসারী, হযরত হাকিমুল উম্মত সব আপকে গোলাম হ্যায়, সব আপনার একদম নিঃশর্ত অনুসারী, সুরার মধ্যে একজন মাত্র গায়ের আলে মহল্লা থেকে নিলে সুরাতে বসলে এই বেচারার তো কোনো পাত্তাও থাকবে না, কে শুনবে তার কথা, সে কোনো তার কথা পাশ করাইতে পারবে না। তো একটা মানে শাররে কালিল খায়রে কাসীরের স্বার্থে, শরীয়তের দিনের বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য একটা বিষয়কে যদি এইভাবে বরদাস্ত করা হয়, যদি এটাকে তাহাম্মুল করা হয়, তো বহুত বড় কাজ হয়ে যাবে, ফেতনা দমন হয়ে যাবে, দারুল উলুমের অস্তিত্ব হেফাজত হবে, যে দারুল উলুমের দ্বারা সারা জাহানে বেসুমার দিনের খেদমত হবে। আর যদি একটা বিষয়কে না মানা হয়, ওই লোকটাকে মেম্বার না করা হয়, দারুল উলুমই তো শেষ হয়ে যাবে। হযরত থানভী বললেন, আমি এইভাবে লিখছি, হযরত মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন যে দারুল উলুম মকসুদ নহি হ্যায়, মকসুদ আল্লাহ কি রেজা হ্যায়, আর আল্লাহ কি রেজা ইত্তেবায়ে শরীয়ত মে হ্যায়, আর না আহল কো মেম্বার বানানো ইয়ে কাহাঁ জায়েজ হ্যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং বললেন যে দারুল উলুমের হেফাজত আমার দায়িত্বে নাই, দারুল উলুমের হেফাজত আল্লাহ পাকের জিম্মায়। আমার কথা আপনারা বুঝতেছেন? হযরত গঙ্গুহী বললেন যে শরীয়ত মকসুদ দারুল উলুম না, মকসুদ হল আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি ইত্তেবায়ে শরীয়তের মধ্যে, আর ইত্তেবায়ে শরীয়ত হল যে গায়রে আহালকে যে এইখানে জিম্মাদার বানানো, এটা কোনোভাবে আমি সহি মনে করি না। বাস কথা বুঝতেছেন? বাকি রইল দারুল উলুম থাকবে না, ভেঙে ফেলবে, চুরমার করে ফেলবে, অস্তিত্ব থাকবে না, দারুল উলুমের হেফাজত আমার জিম্মা নেই, এটা আল্লাহর জিম্মা। কি হয়েছে আব্দুল মুত্তালেব, খাজা আব্দুল মুত্তালেব যে কথা বলছিলেন যে কাবা তো এটা এটা রক্ষা করা আমার দায়িত্ব, এটা কাবার মালিক দেখবেন, আমার উঠবে, তুই আমার উঠ দে, কি কথা বুঝেন না, আজীব মামলা, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এই হলো আমাদের আকাবির দিন, এই হচ্ছেন আমাদের আকাবির দিন। আমার ভাইরা, আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করি, ইত্তেবায়ে শরীয়তকে দেখি, ফুকাহা উম্মতের তাহকিকাতকে দেখি, জজবাতের আলোকে চলে না যাই। এরকম পরিস্থিতি কঠিন কোন জটিল দাঁড়াইলে খালি ফোন আসে, আমরা কি করব, সারা দেশ তো একদিকে চলে গেছে। তা আমি তখন ভাবতে থাকি যে আমি কি বলবো, আমি কি দেশের সঙ্গে তাল দিব, দুনিয়ার সঙ্গে তাল দিব, না ইত্তেবায়ে শরীয়তের কথা বলবো, ফোকাহায় মিল্লতের তাহকিকাতের কথা বলবো, কি বলবো তখন? আপনারা কোনটা বলেন? যেই তুফান এখানে পয়দা হলো, জজবাতের তুফান, ওইটার অনুসরণ করা, আন্তর্জাতিক তুফানের অনুসরণ করা, নাকি ইত্তেবায়ে শরীয়তের উপর অটল থাকা? এই বিষয়টা একটু আমরা সচেতন হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন এবং কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ওই যে কবিতা যেটা শুনেছিল না, তোমরা রাহবরে উম্মত, কারা জানি চাইছিলেন কপি করে নিয়ে আসা হয়েছে, এদিক দিয়ে যাওয়ার সময় নিয়ে গেল হবে, এদিক দিয়ে যাওয়ার সময় বের হয়ে যাওয়ার সময় নিয়ে গেল হবে। মুক্তাসার দোয়া করে দিন, ফের নামাজ কোথায় হল? এখানে তাহলে তো মাসা আল্লাহ আসান হলো মামলা। এখানে আমরা কেবলা তো ওইদিকে না, কেবলা সোজা এদিকে ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ربنا عنا بالعلم وزيننا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا اللهم إنا نسألك دوام العافية اللهم إنا نسألك تمام العافية اللهم إنا نسألك الشكر على العافية اللهم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا يا الله يا الله يا الله اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين الله আমাদেরকে মাফ করেন, নূর ওয়ালা অন্তর এবং জিন্দেগি আমাদেরকে দান করেন, আপনার মহব্বত মারিফতের দৌলত আমাদের নসিব করেন, আপনাকে খুশি করার জন্য বেচায়েন দিল আমাদেরকে নসিব করেন, আপনার কুরবের যার পেয়াস আমাদেরকে দান করেন, আপনার কুরব রেজার পেয়াস আমাদেরকে নসিব করেন, আপনার কুরব রেজার এবং বেলায়েতে শাদীদ তরীন পেয়াস আমাদেরকে নসিব করেন, বেলায়েতে খাস আমাদের সকলকে নসিব করেন, বেলায়েতে খাস আমাদের সকলকে নসিব করেন, আমাদের সকল আমাদের ঘরওয়ালাদের সকলকে নসিব করেন, আমাদের আউলাদ আহবাদ আমাদের সকলকে নসিব করেন, দোস্ত আহবাব মুহিব্বিন সকলকে নসিব করেন, আমাদের দিনী ইদারার মাসালান জামিয়া হাকিমুল মুদ গুলশান আক্তার কমপ্লেক্সের যত মুআল্লিমিন মুতাআল্লিমিন মুলাজিমিন মুআবিনিল হাল আল মুস্তাকবিলান এবং যত দিনী ইদারা আছে এ সকলের মুআল্লিমিন মুদাররিসিন মুতাআল্লিমিন মুলাজিমিন মুআবিনিন সকলকে আয়াল্লাহ আউলিয়া সিদ্দিকিনের সর্বোচ্চ মকাম বেলা ইস্তেকাক নসিব করেন, আয়াল্লাহ হামেশা আপনার ইয়াদের মধ্যে ডুবে থাকার তৌফিক দান করেন, জুলুমাতুল আনতের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, আকাবিরের দামান জিনা বরণ আমাদেরকে নসিব করেন, আকাবিরের রাস্তার উপরে জীবন এবং মৃত্যু আমাদের জন্য মঞ্জুর করেন, আয়াল্লাহ তমাম গুনাহ থেকে নাফরমানি থেকে বিভ্রান্তি থেকে অন্ধকার পথ থেকে সমস্ত বাতিল থেকে আমাদের সকলকে হেফাজত করেন, তমাম উলামায়ে দ্বীনকে হেফাজত করেন, দ্বীনী মাদারিসকে দ্বীনী প্রতিষ্ঠানকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন, সারা বিশ্বের মজলুম মুসলমানদেরকে আল্লাহ জালেমদের হাত থেকে উদ্ধার করেন, আমাদের যার যে কোনো নেক মাকসুদ জায়েজ মাকসুদ আপনি পুরা করেন, সব মুশকিল আসান করেন, সব পেরেশানি বালিয়াত ও মাসায়েব থেকে হেফাজত করেন, দুজাহানের মালিক দুজাহান আমাদের আপনি বানায় দেন, কামিয়াব ফরমায়া দেন, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন, সেহত আফিয়ত দান করেন,
বিশেষভাবে আমাদের জামিয়ার এক উস্তাদ মুফতি ইমদাদুল্লাহ সাহেবের শ্বশুর খুব অসুস্থ, আল্লাহ এই মানুষটা শিফা কামিল আজর আল্লাহ সিহতে কামিল আজল দায়াম নসিব করেন। আল্লাহ আমাদের আপন জনদের মধ্যে যারা যারা অসুস্থ কামিল শিফা কামিল সিহত কামিল আফিয়ত আপনি নসিব ফরমায়া দেন। আল্লাহ মেহরবান মালিক, আমাদের হাজি মুনার মুন্না সাহেবের শ্বশুরের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাগফিরাত নসিব করেন, জান্নাত নসিব করেন। মাওলানা তৈয়ব সাহেবের এক ছোট বাচ্চা অসুস্থ, আল্লাহ তাকে শিফা কামিল দান করেন। আল্লাহ আমাদের তমাম দোয়া মুনাজাতকে নিজ করমে আপনি কবুল ফরমান। ওয়াসিলা রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার এই সকল বান্দারা সারা দেশ থেকে আসছে অনেক কষ্ট স্বীকার করে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আপনাকে পাওয়ার জন্য আপনার মহব্বতের দৌলত পাওয়ার জন্য আল্লাহ আপনি সকলের উপর আমাদের সকলের উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান। রেজায় কামিল নসিব ফরমান, কুরবে আজম নসিব ফরমান, ইস্তিকামত আলা দ্বীন ইস্তিকামত আলা তাকওয়া নসিব ফরমান। আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানান আল্লাহ। দৌলত তাআল্লুক মা আল্লাহ আমাদের সকলকে জরুর বিজুর নসিব ফরমায়া দেন। আল্লাহ আমাকেও দান করেন, সমস্ত মুজাহিদিন সকলকে নসিব করেন, আমাদের সকল আহবাবদের নসিব করেন, আমাদের সকলের ঘরওয়ালাদেরকে নসিব করেন। বেলা ইস্তেকাকে আহুজারি এই মিনতি আপনি নিজ করমে কবুল ফরমান, কবুল কবুল ফরমান, জরুর বিজরুর কবুল ফরমান। মুফলিসান ইমাম উদাদর কুয়েতু সেন লিল্লাহ জামাল রুয়েতু দস্তে বুখশা জানিবে জামিল ইমাম آفری وردست و برباز ہوئے تو سبحان ربک رب العزت عما یصفون والسلام علی المرسلین الحمدللہ رب العالمین صلی اللہ علیہ وسلم نبی جل کریم